exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে যে আমার সঙ্গে গেস্ট রয়েছে তার সঙ্গে পরিচিত হব। আর এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি যে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলি 09611904904। চলুন আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, নামটা একটু বলুন।
পাভেল।
পাভেল, পাভেল বয়স কত এখন?
21 বছর।
আচ্ছা, 21 বছর বয়স। জন্ম জেলা কোনটা আপনার, মানে স্থায়ী ঠিকানা?
আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গাইবান্ধা।
গাইবান্ধাতে, ঠিক আছে, শুনি আমরা একবারে ছোটবেলা থেকে কি ঘটেছে আপনার, একটু শুনি ডিটেল।
ছোটবেলা থেকে ঘটেছে, মানে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, বাট 5 পর্যন্ত পড়ছি, পরে এরপর আমি সরে গেছি। পড়াশোনার ভালো লাগে না, সিগারেট বিড়ি পান করতাম, মানে একটা ফ্রেন্ডের সাথে সিগারেট খেতাম।
এত ছোটবেলাতেই?
ছোটবেলা থেকে।
কোন ক্লাসে থাকা অবস্থায় এটা?
5 থেকে।
আপনি সিগারেট খাওয়া শুরু করলেন কিভাবে, মানে কার কোন ঘটনা নিশ্চয়ই আছে? শুনি একটু।
পার্লার, মানে সিগারেট খাইছিলাম একটা পার্লার পরে এক ফ্রেন্ডের সাথে, স্কুল ফ্রেন্ডই, বাট ওই লাইফ থেকে সিগারেট খেত, মানে পলায় পলায় সিগারেট খেত, মানে সে আমার ফ্রেন্ডরা পড়াশোনা করতো, বাট একই সাথে পড়াশোনা করতাম, মানে পলায় পলায় সিগারেট খেত। হ্যাঁ, সিগারেট খাওয়ার পরে মানে আমিও নিতাম, আমাকে স্মোকিং করাইতো কবলে। সেদিন আমি মাথা ঘুরে পড়ে
যাই,
মানে দু একদিন পরে, তিন চার দিন পরে, মানে ভাল লাগতো, মানে জিনিসটা, মানে মাথা ঘুরে যাওয়ার পরে মানে ভাল লাগতো, মানে আবার খাইতে মন চাইত, আবার নিতাম ওই জিনিসটা, আবার খাবো চার দিন পর। মানে অসুস্থ একটা মনোভাব ছিল, মানে একটু ভাল লাগতো, মানে পিনিক পিনিক টাইপের, তো মাথায় একটু জিম জোস হইতো একটা। এরপরে মানে এই আস্তে আস্তে লাইন তারপরে স্কুল আর যাই না, খুব বকাবকি হইতো ফ্যামিলিকে, তো বাবা মা, তারপর আমি কখনো যাইতাম না,
মানে স্কুলে যাইতামই না,
স্কুলে যাইতামই না। এরপরে মানে এক ফ্রেন্ডে আবারই বললো, কোন ধরো যদি অনুষ্ঠান হইতো তো ওই অনুষ্ঠানে আমি মুভ করতাম, যাইতাম, খাওয়া দাওয়া করতাম, মানে তো অ্যালকোহল খাওয়াইতো আবার, আস্তে আস্তে একটা বলছে আর একটা জিনিস নিতাম। সে বয়স ছিল মানে 8, এরকম টাইপ আমার 8 ছিল।
আচ্ছা,
এই অ্যালকোহল নিতাম, মানে অ্যালকোহলটা দিত আমি খাইতাম, মানে এরপরে বকা টকা খাইতাম বাসা থেকে, পরে আর যাইতাম না।
আচ্ছা,
এই আস্তে আস্তে মানে আরেকটা বড় ভাইয়ের সাথে, মানে ওই ফ্রেন্ডের সাথে আমার নিয়ে যেত, ওই ফ্রেন্ডও আলাদা হয়ে গেছে আমার সাথে, চল আমাদের এই জীবন লাইফটাই এরকমই এনজয়, মানে এনজয় লাইফটাই থাকবো, এই আর কি করবি, তো ঠিক আছে চল যাই। পরে আমি গেলাম, এর এক পর্যায়ে আমি মানে স্পটে চলে যাই।
কিভাবে গেলে?
সে জায়গায় গেলাম, ওই যে ওই বন্ধুর টাইপে আর একটা ফ্রেন্ড ছিল, বড় ভাই ছিল, সে বড় ভাই ছিল ড্রাইভার, মানে টেম্পো তো টেম্পোর ড্রাইভার ছিল, তা ড্রাইভার মানুষ সে খায় এগুলো, সে ছিল ব্রাউন সিগারেট,
ব্রাউন সিগারেট আচ্ছা
সেটা এইটা নিত, বাট আমি সেই স্পটে নিয়ে যেত, স্পট আমি গেছি বাট অনেক মানুষের জন্য জুন যেতাম, অনেক
কোথায় এটা
স্পট ছিল টঙ্গিতে স্পট ছিল, আমি থাকতাম হলো উত্তরখান থাকতাম,
উত্তরখান আপনাকে কি নিয়ে যাওয়ার আগে সে বললো যে তোমাকে নিয়ে যাচ্ছি বা এরকম কিছু একটা?
হ্যাঁ আমাকে বললো বন্ধু চলো, মানে ওই যে ওই জায়গাটায় মানে আমি ফিল পাইলাম একটা এনজয়, গাঁজাটা আমার খুব ভালো লাগতো, গাঁজাটা খাইলে মানে একটা শক্তি আসতো, এনার্জি আসতো, বললো পরে ওই বড় ভাইটা বললো তুই এই জায়গায় থাক, এই জায়গায় থাকলে তুই ব্যবসা বাণিজ্য করতে হবে, টুকটাক ধরে দিতে পারবি, মানে একজন যারা গাঁজা ব্যবসায়ী করে তাদের জন্য আমার হাতে যে গাঁজাটা থাকে কেন ওইটা আমি পলিটা 50 করে বেচতাম, 100 করে বেচতাম, পার ডেতে আমার টাকা দিত 200 টাকা রোজ দিত,
মানে আপনি কারো হয়ে বেচে দিতেন, এটা
কারো হয়ে বেচে দিতেন,
তাহলে সে আপনাকে 200 টাকা দিত,
200 টাকা দিত রোজ, 200 টাকা দিত, এরপর যে আমি রোজ 200 টাকা দিত গাঁজা, মানে আমাকে একটু গাঁজার মধ্যে
গাঁজা দিত খাওয়ার জন্য,
হ্যাঁ গাঁজা দিত খাওয়ার জন্য গাঁজা খাইতাম, তো নেক্সট পরেটা মানে আবার একই পাশে স্পট ছিল ইয়াবার আর হইলো আপনি বাউন্সুকার হিরনের, একই পাশে স্পট ছিল, আমি বললাম কি ওই জায়গার পজিশন ছিল 400 টাকা, ওইটা বেচে দিতে পারলো 400 টাকা দিকে,
মানে কি বেচে দিলে তাহলে
বাউন্সুক, ওইটার দামই ছিল 150 টাকা,
আচ্ছা
ওইটা তো রোজ ছিল 200 টাকা আর এটাতে ছিল 400 টাকা, 200 টাকা বাড়তি, বাট আমি ওই জায়গা থেকে ওই জায়গায় গেলাম 200 টাকা থাকবে বেশি, তার ওই জায়গায় আমি এই 10-15 দিন আমি বাসা আর যাই না, আর রাত্রে ওখানে থাকতাম মানে স্পটে থাকতাম,
আচ্ছা
বৈশা থাকতাম শুয়ে থাকতাম, অনেক মানুষ,
আপনি ওখানে থাকতেন মানে থাকতেন কোথায় রাতের বেলা?
রাস্তায় থাকতাম,
রাস্তায়
স্পট, হ্যাঁ স্পটে ছিলাম, টিনের ব্রা ছিল টিন সাপ্লা রুম মানে যেটা বলে
সাপ্লা, ওইখানে পড়ে থাকতেন রাতের
বেলা? ওইখানে পড়ে থাকতাম, গেঞ্জি একটা খুলে মাথা দিয়ে শুয়ে থাকতাম, এরপরে যেটা ছিল ঘুমানোর তারকে আর একটা মানে লাঠি দিত স্পটে,
আপনার যে বয়স ওই বয়সে তো সাধারণত কি হওয়ার কথা, বন্ধু বান্ধব থাকার কথা, তাদের সঙ্গে মেশার কথা, খেলাধুলা করার কথা, কিন্তু তা না করে আপনি ওই 2-4 পয়সা পাচ্ছেন এবং ওটা শরীরের মধ্যে নেওয়ার জন্য ওইখানে পড়ে রাতের বেলা ঘুমাচ্ছেন, প্রিয় শ্রোতা এটা হয়, এবং ওকে আজকে আপনারা যেভাবে শুনছেন সেটা আসলে দিস ইজ ভেরি হার্ডেস্ট রিয়েলিটি, এবং এটা কোথায় যায় সেটা দেখার বিষয়। তারপর কি হতো ওখানে থাকলেন 8-10 দিন,
এরপরে কি হলো আমার 200 টাকা চুরি হয়ে গেছে, 200 টাকা আর পাইনি, তো ওই 200 টাকা জিদ্দে মানে আমার ফ্রেন্ড যে সময় আসছে ওই বন্ধুটা বললো বন্ধু আজকে ব্রাউন্সি খাওয়াম হিরন খাবো, হিরন কি আমার 200 টাকারও জিদ ছিল, মানে প্ল্যান ছিল মানে অনেকদিন থাকার পর আমি বাসায় চলে যাব অনেক কি টাকা নিয়ে, এরপরে কি 200 টাকা নিয়ে ওই 200 টাকা দিয়ে আমি ব্রাউন্সি খেলাম, হ্যাঁ ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম দেখি স্টিলের মানে একটা ফয়েল ছিল, ওই ফয়েলের ভিতরে বাউন্সের গুড়া গুড়া কিরকম জিনিস বৃষ্টি টাইপের কালা ছিল ওইটা ওই জায়গায় ছাইড়া দিচ্ছে, পরে কি করলাম গ্যাস লাইট না ধরায়া টিস্যু পেঁচায়া চিকুন কইরা ওই জায়গাটা আপনি ফয়েল পেপার নিচে দিছে আর পাইপ দিয়েছিল মুখে পয়সা দিছিল, তো ওইটা আমি ফার্স্টে যে সময় আমাকে টান দিছে মানে ফার্স্টের টাইমটা মানে আমার মাথাটা পুরো চক্কর দিছে কিরকম জিনিস বমি করে ফেলাইছি, যা খাইছি সব খালি পেটে বমি করে ফেলেছি,
তারপর
তারপর ছিল যেটা ওইটা আমি নেওয়ার পর আমার মাথা ঘুরে গেছে গা পুড়ে গেছে গা, পরে বন্ধু বললো কি উঠো কি হয়েছে, মানে জিনিসটা আমি দেখলাম মানে আগুনে যে সময় হিট ছিল চকলেট মানে একদম চকলেট কালারটা মানে গইলা রক্তের মতন ওই জিনিসটা লাগে রয়েছে শক্তভাবে ফোয়েলে, চললে মানে মানে যদি আগুন দেয় তাহলে চলে নামে, আর এর আগে যদি দেয় না থাইমা গেলে, আমি এই জিনিসটাই দেখছি এটা কি জাতীয় জিনিস,
মানে বিষয়টা হচ্ছে যদি আগুন দেয় তাহলে লিকুইড হয়ে যায় এবং এটা আপস এন্ড ডাউন করে, কিন্তু যদি আগুন অবস্থায় না দেয় তাহলে একদম পুরো শক্ত হয়ে থাকে,
বৃষ্টি টাইপের লাগে এটা কি যেন রক্ত টাইপের মানে
শক্ত হয়ে থাকে,
আচ্ছা হ্যাঁ তারপরে ওই জিনিসটা আমি আবার পান নিলাম খুব ভালো লাগলো, এরপর ওই যেটা যেটা নাকে ছিল এটা সেটা কোকেন ছিল,
কোকেন রাইট,
কোকেন ছিল ওই কোকেন আমি ইউজ করি নাই বাট ওইটা ছিল, ওইটা নেওয়ার পরে আমার খুবই ভালো লাগতো, এরপর আমি আর বাসায় চলে যাইতে পারি না,
মানে আপনার ওটা নিশা পড়ে গেলেন,
একবারই ওটা নিশা পড়ে গেলেন, ওটা নিশা পড়ে আড্ডা রুম ছিল, আমি ওই আড্ডা রুমটা আমি কিনে ফেলেছি 200 টাকা দিয়া, প্রতি সন্ধ্যা বেলা আমি 200 টাকা দিতাম, মানে যার থেকে 20 টাকা করে নিতাম, একজন খাইতে আসতো বসতো বসার জায়গায় আমি দিতাম টানটা দিয়ে দিতাম, তো আমার তো 7টা প্রতি ফার্স্ট দিশে আমি ওই বাউন্সের মধ্যে রুম নিতাম, 7টা গ্যাস লাইট নিতাম, 7টা শুই নিতাম, আর এমনকি পেপার দিয়ে আমি মানে ক্যালেন্ডার আছে না, ওই ক্যালেন্ডারের পাইপ আমি রাখতাম, বানায় রাখতাম। ওই বানায় রাখার পরে ওই জায়গার ভিতরে আরো একটা আমি কাগজ দিতে মিষ্টি লিখবো, ওই জিনিসটা আবার বেচা যেত 300 টাকা, 300 টাকা 200 টাকা বেচা যেত। মানে সবাই টান আসতো না ওইটার মুখে, আইসটি থাকে যেত, ওইটা বেচা যেত। এরপর আমি আর বাসায় কখনো আমি যাই না।
দিনে কটা নেওয়া শুরু করলেন?
হ্যাঁ, দিনে আমি প্রত্যেকদিন 15টা আমি নিতাম, 100% 15টা। খুব ভেড়া থাকতো আমার শরীর, সে সময় আরো স্বাস্থ্য ছিল।
তখন আপনার বয়স?
তখন আমার 10 বছর।
10 বছর? 10 বছর বয়সে আপনি যে জিনিসটা নিচ্ছেন, এইটা আপনি একটু ফিলটা আমাকে বোঝাতে পারবেন? আমি আজকে সবকিছু ডিসক্লোজ করছি এই কারণে যে কতটা ভয়ানক হতে পারে এর পরিণতি, সামনে গেলে বুঝতে পারবেন। ফিলটা কি হয় নেওয়ার পরে?
নেওয়ার পরে ফিলটা নিয়ে তো খুবই ভালো লাগতো, চমৎকার। মানে একটা
কতক্ষণ থাকতো এটা?
এটা নিজের পক্ষে 1 থেকে 2 ঘন্টা থাকতো। মানে আমি যে পর্যন্ত নেশা, এটার ভ্রা যাতে কি মানে এটার পিনিকটা যে সময় কাইটা যায়, এটার একটাই মানে ওষুধ পানি, পানি ছিল। মানে পানিতে যদি গোসল করি তাহলে আমার পিনিকটা সুদা চলে যাবে, মুখটা পর্যন্ত দিতাম না, বিশ্রী ছিলাম।
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। মানে এটা হচ্ছে পানি দিলে পিনিকটা কেটে যায়,
কেটে যায়।
আর পানিটা যদি না দেওয়া হয় তাহলে আলটিমেটলি এটা কাটে না সহজে, এবং এই জন্য আপনি গোসলও করতেন না, পানিতে হাতও দিতেন না। তার মানে আমরা যে রাস্তাঘাটে এই যে নোংরা কিছু লোকজনকে দেখি, আমরা জানি না কেস একই রকম কেস কিনা, তবে এর মধ্যে থাকলেও এরকম কি একজন থাকে?
এরকম থাকে। বাট আমি রোদে, আমি রোদে খুব ভালোবাসতাম। মানে রোদে আমার পিনিকটা খুব চমৎকার হইতো, মানে শক্তি জাতীয় থাকতো।
আমি যদি একটু জিজ্ঞেস করি, লাইক আপনি যখন ড্রিঙ্কস করছেন, মানে যেটাকে বলছেন অ্যালকোহল নিচ্ছেন, ওই সময়ের যে ফিলটা হয় ব্রেনে, যে ড্রাউজিনেসটা আসে, এইটাও কি ঠিক একই ফিলটা?
না না, ওইটার ফিল আরেক রকম, এটার ফিল আরেক রকম।
বাট ওই সময় পর্যন্ত আপনি জানেন না যে এটা দ্বারা কি ক্ষতি হচ্ছে, বা এটা এটা খাইলে কি হয়, এটা শরীরে গেলে কি হচ্ছে, কিছুই জানেন না? ওকে, আমরা সামনের দিকে আগাই। তারপর?
তারপরে এটা আমি নিতাম, এরপর আমি এস্তেমা মাঠে থাকতাম। প্রতিটা মাঠ তো বিশাল বড় খালি, এটাকে যদি শুয়ে শুয়েও যদি থাকি কেউ কিছু বলবে না। ওই মাঠে আমি শুয়ে থাকতাম।
আপনার মতো কি আর কেউ থাকতো ওরকম?
আমার মতন ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল, সেও একই পথে আমার মতন চলে গেছে।
ও শুয়ে
থাকতো, খুব ভাল লাগতো। খালি একটাই কথা কথা, বন্ধু কিরকম লাগে, আকাশটার দিকে চায় থাকো। আমার একটাই মানে মানে এরপর আমার চোখের পানি আইতো। মানে আমি জগৎটা আমি ওকে বলতাম, বন্ধু তুই কই, আর আমি তুই আর কোথায় চলে যাইতেছি, লাইফটা কই? ওই একই কথা বলতো, ওই জিনিসটা আমার মাথায় ফেলতো, এনজয় কর।
ওর বয়স কত ছিল?
ওর বয়স ছিল কারেন্ট 13 বছর ছিল, আমার 3 বছরের বড় ছিল।
এই এত অল্প বয়সে আপনাদেরকে এগুলোতে ধরাই দিল কে? শুধু এই পরিচয়, পরিচয়ের ক্ষেত্রে একটার পর একটা
আপনারা, একটার পর একটা একজনই ধরাই দিয়ে ছিল, টেম্পু ড্রাইভার ছিল।
এই জন্যই বলা হয় ড্রাগসের ক্ষেত্রে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং আপনার সন্তান যদি কোনো সিগারেট, ওয়ান কাইন্ড অফ ড্রাগস, এবং যদি কোনো এরকম ছেলেমেয়েদের সাথে মেশে যে শখ করে হলো একবার সিগারেটে টান দিচ্ছে, কিংবা শখ করে হলো একবার ক্যানাবিসে টান দিচ্ছে, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা টানেও ওকে সারাটা জীবনের জন্য ভয়াবহ রকমের বিপদের মুখে ফেলে দিতে পারে। সো বি কেয়ারফুল অন দিস, বি কেয়ারফুল। ওকে, তারপর কি হলো?
এরপরেও হলো আবার দীর্ঘটা আবার আরেক জায়গায় চলে দিতাম। স্পট থেকে আমি মানে ভালোইতে পারতেছি না, যে কোনো পরিস্থিতি, মানে আজকে যে মেন রোড পর্যন্ত আমি যাইতে পারি না, ওইটা আমার আর ভালোই লাগে না, ওই পার আমি যাবো না। ওই পারে যদি চলে যাই তাহলে আমি বাসায় চলে গেলাম, মানে ওই জিনিসটা আমার ভালো লাগতো। স্পটের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাবো না, মাঠের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাবো না। খাবার আনলে আমার ফ্রেন্ডে দেওয়া খাবার আনবে, কিন্তু আমি এখান থেকে চলে যাবো না, মিস্টেক ছিল, এগিয়ে আমি যাবো না।
ধৈর্য রাখতো আপনাদের?
হ্যাঁ, আমাকে ধৈর্য রাখতো। এরপর আমি একটা বুঝেছি, ফকির বাবা ছিল, যেটা ফকির বাবা ছিল মানে ইয়াবা ট্যাবলেট,
একটা ট্যাবলেটকে এক কোয়ালিটিকে বলা হয় ফকির বাবা,
এটা সাংকেত নামে বলে ফকির বাবা। মানে আমি এটা ছিল মনে করেন যে এটা ইয়াবা ট্যাবলেট, এই ইয়াবা ট্যাবলেটের লগে হিরোইনের লগে নিলে খুবই ভালো লাগতো, আরো চমৎকার মানে বেশি থাকতো। এটার এক পিনিক আর এটার এক পিনিক, খুব ভালো লাগতো। ওইটা কথা স্টেপ মানে একজনের সাথে কথা বলবো, এটা চটচট করে কথা মানে ভালো লাগতো, কথা বলতে ফাস্ট হয়ে যেত। মানে ফোনে প্রেমে কথা বলতে আমি ছোট থেকেই, কিন্তু বাট আমি একটা মেয়ের সাথে মানে ছোট থেকে অন্য অনেক বয়স থাকে, মানে মহিলা বয়স থাকে, তার সাথে আমি অনেক কথা বলছি, মানে প্রেমের গল্প, দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল, মানে চোখের তার দিকে অনেক কথা বলতাম, মানে ড্রাগস নিয়ে খুব ভালো লাগতো, এই কারণে ফিলিংস নিতাম এই কারণে। তা এক পর্যায়ে এগুলো ছিল, পরে আমি এর পর্যায়ে আমি বন্ধুকে বললাম, আরো 3-4টা বন্ধু বাইরে গেছে,
আচ্ছা
এই ড্রাগস স্পটে বেড়ে গেছে। তা আস্তে আস্তে আমার শরীরে অনেক এনার্জি কমে গেছে, শরীর ছিল অনেক মোটা, বাট আমার এখন আমি আরো চিকন
খাইতেন কিছু সারাদিনে কিছু খাইতেন ভাতটা কিছু খাইতেন
মানে ভাল লাগতো কি টুকটাক যদি একটু ভাত খেতে মন চাইতাম অল্প না খাইলে না দোকান দিলে বিলি দিতাম মানে যদি গরু মাংস দিয়ে ভাত খেতাম এক টুকটা মানে ভাল লাগতো না ফালাই দিতাম সব বিল দিয়ে বসে
মানে খাবার টাবার ভালো
ভাল লাগতো না মানে ওই জিনিসটা আমাকে খুব ভাল লাগতো আবার দিব তাই এরপরে টাকা আর দেয় না কেউ দেয় না মানে স্পোর্টের মানুষটা বুঝিয়ে ফলাইছে তা পাবেলে রাগস নিয়ে ফলাইছে পাবেলে আর বেচতে পারবো না পাবেলে একটা যদি বেচে দুইটা চুরি করে রেখে দিবে
আচ্ছা আচ্ছা যে আপনাকে সাপ্লাই দেয় সে বুঝতে পারছে
সে বুঝতে পারছে যদি পাবেলে একটা সাপ্লাই দেয় তাহলে দুইটা চুরি করে রেখে দিবে বাট ওকে দিয়ে ব্যবসা করা যাবে না কি করবো
তার মানে যারা সাপ্লাই দেয় যারা বিক্রি করে এরা রাগস নেয় না
না ওরা তো মানে বিক্রি করার পরে রাগস নেয় সারাদিন বিক্রি করবে এরপরে রাগস দিব
আচ্ছা
সকালে যদি একবার নিয়ে এই ব্যবসায় নাই মাঝিব এটা কন্ট্যাক্ট থাকে নাহলে তো মানে অন্য
জায়গাটা কি মানে ওই সময়টাতে পুলিশের কোনো
দেখা রেড পর হ্যাঁ রেড পর তো যেগুলোকে আপনার টঙ্গী শহরে এমনকি যে যদি নতুন কোন ডিসি আসে ওই থানা যদি জয়েন করে কোন নতুন ডিসি সে অর্ডার দিয়ে দেবে তুমি ওই জায়গায় রেড ফলাও তা আমাদের রেড ফলানে কি মানে পুরো রুমটাই রেড চারিদিক দিয়ে পুলিশ টল দিয়ে ঘুরে ফেলাই ত্যাগ পর যে আমার রেড দিতে আমার দুই একটা বাড়ি মারছিলো আমি গেঞ্জি খুলা মানে শর্ট প্যান্ট পরেছিলাম একটাই শর্ট প্যান্ট পরে যে সময় বাসা থেকে বাড়াই সেই শর্ট প্যান্টটা পরে আমি বাড়াইছিলাম সেই শর্ট প্যান্টটাই ছিল
ওই ওটা পরে কতদিন ছিলেন
ওইটা পরে আমি নির্গতা চার মাস ছিলাম গোসল করতাম মানে পলায় পলায় মানে ভাল লাগতো না যে সময় মেশা টাকা থাকতো না এখন একটু গোসল করে বসি
এছাড়া
কোনো সময় গোসল করতাম না আর যে সময় যে সময়
আমরা একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা এখানে ছোট্ট একটা বিরতি আর বিরতির পর ফিরে এসে আপনাদের এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই দেখাবো আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরি আপনাদের সাথে রয়েছি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904 আমি আবারও বলছি 09611904904 এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন মাইক্রোফোন টেস্টিং 1024 যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09611001024 আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি 09611001024 এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে সো অপেক্ষা করছি আপনার কলের আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি দুই মিনিটের বিরতি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট লাভ Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. Welcome and most welcome, Aro Akbar Shunchan Secrets. Dhaka FM 90.4 এ আমি আরজে কিবরিয়া এখানে আপনার সাথে রয়েছে এবং আমাদের এখানে আজকে কনফেস করছে পাভেল কথা না বাড়িয়ে আবারও ফিরছি পাভেলের কাছে পাভেল যেখানটা আমরা ছিলাম যে আপনি কন্টিনিউয়াসলি ওখানে থাকা শুরু করলেন এবং যখন বুঝলো যে বিজনেস যে আপনাকে দিচ্ছে যে তাকে দিয়ে বিজনেস আর হবে না মানে আপনাকে দিয়ে হবে না এই জায়গাটায় ছিলাম তারপর
আর হবে না বাট পরে আমি আর টাকা কই পাবো টাকা খুবই দরকার ছিল তো একটা পর্যায়ে আরেকটা লোক যেটা বয়স্ক মুরব্বি তার ড্রাগসের ক্ষতি মানে বয়সটা হলো 36 বছর মানে হিরোনি এই অ্যাডিক্টটা হিরোইন ছিল সে আমাকে বুদ্ধি দিল তোমার টাকা নাই তুমি রক্ত বেছো
দাঁড়ান, 36 বছর ধরে সে ড্রাগ নিচ্ছে?
ড্রাগ নিচ্ছে।
আচ্ছা,
সে ছিল ব্রাঞ্চ ক্যাডেট, মানে ওই যে হিরোইনটা, হিরোইন যে একবার ধরে সেকে বারবার কেউ ছাড়তে পারবে না।
আচ্ছা,
এটা এমন একটা জিনিস। তারপর সে আমাকে বললো, তুমি যদি টাকা নাই তুমি একটা রক্ত বেছো। আমার মাথায় গেম খেলে গেলে, রক্ত কোথায় বেছবো, মানে এই রক্তটা কোথায় বেছবো? মানে আমার পাশে যে বন্ধুটা ছিল সে আমাকে খারাপ গেছে কি, সে আর রক্ত বেছবো না, মানে আমারটা দিয়ে বেচা, সে আমার সাথে নেশা করবো।
আচ্ছা, কি করলেন তারপর আপনি শুনি?
তারপর আমায় পাঠাইছে, পর আমি মহাখালী মেডিকেল আসলাম, আমি আরেকটা বড় ভাইয়ের সাথে আসলাম, সেই বড় ভাই মানে আমার টঙ্গী থেকে একসাথে আসছে, সেও রক্ত বেছবো। তা আমাকে বললো, আমার রক্তের তো আর এই রক্ত আর কে নিবে, মানে রক্ত মানে এমন রক্ত হয়ে গেছে এটা কে নেবে? আমার আমার ধারণা যেটা লাগতেছে, ওই জায়গা থেকে কি ঘুরে আসবো, না কোথায় যাবো, টাকা কই পাবো, না কি করবো, মানে এগুলো চিন্তা ভাবনা আসতেছে। তো মহাখালী মেডিকেল আসলাম, তা ওই বড় ভাই বললো, চলো আমি অনেক দিন ধরে রক্ত বেছি, আমি তোমার মতো নিয়ে ড্রাগস নিই, টাকা না থাকলে আমি রক্ত বেছি। বাট দিলাম এক ব্যাগ রক্ত দিছে না, আমার টাকা দিছিল 450 টাকা। ওই রক্তটা ছিল, আমি যে সময় বার করছি সে কালো ছিল, আমি ওই রক্ত কি করবো এটা তো আমি আর জানি না, আমার টাকা দরকার। তা আমি ডাক্তারকে বললাম, আঙ্কেল আমাকে এখন যে আমার রক্তটা দিচ্ছেন সেই রক্তটা এখন আমি যদি উঠি তাহলে আমার তো মাথা ঘুরে, আমি যাইতে পারবো না। তোমাকে আমি একটা ক্যাপসুল দেবো, এটা খাবো, কোনো সমস্যা হবে না, 5 মিনিট শুধু বেডে শুয়ে থাকবো। তো আমি বললাম ঠিক আছে, 5 মিনিট তো আমার কাছে অনেক বেশি হয়ে যাবে, একটু সমস্যা আছে, মানে আমার ভেড়া উঠছে, পারি না কিছু একটা করতে, মানে কাল চিন্তাই করে টান দিয়ে চলে যেতে, মানে এমন একটা ভেড়া উঠছে, মানে ভাল লাগতেছে না,
মানে টাকাটা নিয়ে দৌড় দিয়ে
আগে যেতে মন চাইতেছে, মানে যত দূর হোক। বাট আমি বললাম কি, আমি আর টঙ্গি যাবো না, নাখাল পাড়া যখন স্পট আছে, বাট কারণ বাজারে যখন স্পট আছে আমি সেই জায়গায় চলে যাবো। আমার এই জায়গাতে যাইতে আমার খুব দীর্ঘটা সময় লাগবে, জাম থাকতে পারবো, মানে ভাল লাগতেছে না, বমি টমি, মানে মাথা খুব চকলাইতেছে, জিভেতেছে, দাঁত কামড়াইতেছে, এগুলা 400 টাকা বেচছি রক্তটা। এইটার একটা মানে সিচুয়েশন প্যারা চলে আসছে, এই রক্তটা রাখা দিলাম, মানে যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে এই রক্ত আবার বেরবো।
হ্যাঁ, কিন্তু এই রক্তটা ওরা নিয়ে কি করে? ওরা তো জানেই যে আপনার ড্রাগ নেয়।
ড্রাগ নেই মানে, বাট এটা আমি জানি না তারা কি করবে, কিন্তু আমার রক্তটা কিন্তু পরিষ্কার, মানে ময়লা আসছে, এটা কিন্তু পরিষ্কার করে কাউকে দিবে না কি করবে এটা?
আপনি বিক্রি করলেন 400 টাকা?
হ্যাঁ, 450 টাকা
বিক্রি করলাম। হ্যাঁ,
তারপর আমি এইখান থেকে 5 মিনিট আমি বিরতি নিয়ে, আমার খুব ভাল লাগতেছে না, হাতে ছিল আপনার একটা পেপসির বোতল ছোট, আর এগুলো আমি গুঁড়া কইরা আমি সব ট্যাবলেটই বমি ঢুকাইছি বোতলে, ঝাঁকি দিয়ে আমি খাইছি। ওইটারও একটা পিনিক আলাদা, মানে আমার ভেড়াটা থামানোর জন্য,
ওইটা
তো এক ধরনের নেশা, মানে আমার ভেড়া থামানোর জন্য ধৈর্য ধরে যদি আমি যাইতে পারি। এবার আমি এখান থেকে আমি মহাখালীর থেকে আমি বাস নিয়ে আমি পুরো কারণ বাজার ফার্ম গেট আমি নামলাম। ফার্ম গেট নামার পর আমি রাস্তার ওই পারে যেয়ে একটা বরাবর দৌড় দিছি।
হ্যাঁ, দৌড় দিছেন।
এরপর আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে একদম কারণ বাজার ভিতর দিয়ে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে এখন এই জায়গায় শুধু পাওয়া যাচ্ছে, মানে ফকিরবার, মানে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে, হিরোইন পাইতেছি না, কোথায় পাবো কোথায় পাবো ভাই হিরোইন, আমার হিরোইন দরকার। এই জায়গায় যদি আপনি এই জায়গায় যদি হিরোইন নিতে চাও তাহলে 250 টাকা, 250 না আমি 300 দিব, কিন্তু আমার জিনিসটা দিতে হবে, মানে যে জায়গায় 150 টাকা ছিল এই জায়গায় কিন্তু 250 টাকা, আরো 150 বাইরে গেছে গা একটা প্রতিদিন। যে ঠিক আছে আমি 300 টাকা দিব ভাই, আমার যান এই পাশ থেকে যে সোজা যে তুমি বামে যে একটা মহিলা আছে, বুড়া মহিলা, সে তোমাকে কোষে থেকে বার করে তোমার দিবে, তুমি চলে আসবো। বাট আমি ওইখান থেকে চলে আসছি, এখন আমি জিনিসটা খাবো কোথায়? এখন এই জায়গায় আমি ফয়েল পেপার নেই, বাট আমি একটা শ্যাক সিগারেটের প্যাকেট নিয়ে আমি ওই যে ট্রেনের ডাব্বা আছে না, ডাব্বা, ওই ডাব্বাতে চলে গেছি, আমি ডাব্বাতে খাইছি, মানে ওই ভেড়া আমার থামছে। ঠিক আছে, এরপর আমি এক পর্যায়ে এই ড্রাগসের ভিতরে আমি বারবার আমি নেশা করতে যাইতে আসি, যাচ্ছি। এরপরে কারণ বাজার থেকে আমি চলে আসলাম আবার, মানে কমলাপুর চলে গেছি, কমলাপুর থাকবো ওই ফ্রেন্ডের নিয়েই। ওই ফ্রেন্ডে কেমন আমার একটা ফ্রেন্ড, মানে একই সাথে আমার তুই আমাকে ডাক্স নেওয়ালি, বাট তুই আমার রক্তে নিজে বেচা এই টাকা তুই আমার সাথে খাইলি কেন? আমার পোস্টারে কিন্তু বিভাগ আমার এইটাই কথা বলতেছে, বাট কিন্তু তোর রক্ত কেন বেচলি না? বন্ধু পরের বার যদি তোর তুই এক ব্যাগ রক্ত দিচ্ছিস, পরের বার আমারটা দিব, সমস্যা নেই। পরের বার যে সময় কলমাপুর গেছি সে সময় নাই, উধাও হয়ে গেছে
কমলাপুরে,
উধাও হয়ে গেছে।
আপনাদের কি স্পট গুলো চেনা ছিল? কোথায় কোথায় কোথায়
কোথায় কোথায় স্পট চেনা ছিল? এই জায়গায় গেলে ভালো ভালো জিনিসটা, মানে পরিবর্তন খাইতে পারবো জায়গাটা, কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো ঝাঁকি নেই, কেউ আমাকে সমস্যা করতে পারবো না, একটা বলতে পারবো না। আর সে আমার সমস্যা, যদি সে যেমন যদি একটা ভালো বর্ধ মানুষও যদি প্রশাসনের দিকে এসে আমার একটা ঝাড়ে নিতে, আপনি কে? আমি খাবো আমার টাকা দিয়া, ওই যে আমি ডাক্স নিয়ে ফলাইছি ভাড়া, প্রবলেমটা কিন্তু এই জায়গায়।
আচ্ছা, কমলাপুর গেলেন? হ্যাঁ
হ্যাঁ, কমলাপুর যাওয়ার পরে ওখানে আমি দিনে 15 দিন ছিলাম। 15 দিন থাকার পরে আমার আর ভাল লাগতেছে না, মানে খুবই হতাশ, মানে ভাল লাগতেছে না, মানে বাসায় চলে যাব, বাসায় চলে যাব। তা বাসায় যাইতে পারতেছি না, মানে টাকাও নেই দিকে, আমার এত বড় শরীরটা নিয়ে আমি আসছিলাম, এই শরীর নিয়ে যদি আমি যাই তাহলে আমার ফ্যামিলি কি বলবে, এইটা আমার একটা ভয় ছিল। মানে আমার ফ্যামিলির দিকে আমার বাপের আমি খুবই ডরাইতাম, বাবা একটু ভয়ঙ্কর ছিল, রাগ তো আমি খুবই ডরাই, যদি আমার একটা আঘাত মুঘাত মাইরা বয় রাগ জিত তাহলে তো সমস্যা। তা আমি কিছু ঠিক আছে আর যাবো না বাসায়, পরে এক সময় যদি মনে চায় যাবো। তা আমার সাথে একটা বড় ভাইয়ের সাথে দেখা হইলো, মানে আমার চাচাতো ভাই, যেটা আমার একই সাথে আমার ফ্যামিলির সাথে থাকে, ওই যে আপনার ইয়াতে দেখা হলো, ওই যে কমলাপুরে হাতের বাম সাইডে যে মেডিকেলটার নাম কি যিনি ছিল, মানে ওই পাশে, ওই পাশে, বাট আমি ওই জায়গা থেকে আমি ওই জায়গায় বসে আছি একা একা, একা একা বসে আছি, আমার ফ্রেন্ডও নাই, বন্ধুরা চলে গেছে। খুব খারাপ লাগতেছে, আমি যে আমাকে চেয়ে গেলি না, এটা তো খুব খারাপ। তা ওই বড় ভাইয়ের সাথে দেখা হইলো, বড় ভাই আমার চিনতে পারেনি, মোটা ছিলাম, কোথায় ছিল আমার চেহারা আর এখনকার আমার চেহারা কি, সে চিনতে পারে, বাট আমি পিচ দিয়ে আমি ধরতে গেছি, পিচ দিয়ে ধরছি হাত, আমার ঠাস করে চর মারছে। আমি বললাম ভাইয়া চর দিলেন কেন, তা আমার ধরছিস কেন, পকেট মারস? আমি ভাইয়া বললাম আমি পাবেন, কোন পাবেন, মানে সে পরিচয় দিতে আসে না। খুব খারাপ লাগলো আমার এই জিনিসটা,
মানে চেনা তো চেহারা দেখেই চেনা যায় যে যারা আসলে এই হিরোইন গুলো নেয় বা ব্রাউন সুগার নেয়, ওদের চেহারা দেখলেই বোঝা যায় যে আসলে ওকে। সো আপনাকে দেখে ওরকমই মনে করেছে এবং আপনার পরিচয় দিচ্ছে না আসলে? হ্যাঁ,
পরিচয় দিচ্ছে না। পরে আমার আমি বললাম ঠিক আছে ভাইয়া, আপনি চটটা মারলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে 20টা টাকা দেন, আমাকে চিনেন না, আমি তো পাবেন, আমি তো উত্তরাতে থাকি, মানে না চিনার ভান, খুব মানে খারাপ লাগলো। 20 টাকাও চাইলাম দিল না, ঠিক আছে চলে গেল। চলে যাওয়ার পর আমার কুলির সাথে পরিচয় হলো, পরে ওই জায়গাতে চুরি হওয়ার পরে ওই জায়গাতে কুলি হওয়ার পরিচয় হওয়ার পরে মাল মূল নামাই দিতে হয়, 20 টাকা 10 টাকা 15 টাকা পাই।
কোথায়? কমলাপুরে।
কমলাপুরে। আস্তে আস্তে আমার ডাকটাই, মানে হিরোইনটা আমি আমি চাচ্ছি কি হিরোইনটা আমি ফালাই দিই, নিজের মামার মাথা থেকে ফালাই দিই, ওই জিনিসটা যদি আমি না যাই, অন্য জিনিস খাই, গাঁজা খাই, নো প্রবলেম, ওইটাতে সামান্য টাকা কিচ্ছুই বলে ওটার ধারা নেই, কিন্তু এই জিনিসটা আমি ফালাই দিই, পারতেছি না। যদি 20 টাকা দেয় এই 20 টাকা দেয়, কিন্তু তাও কমলাপুরের আশেপাশে ওরা বেছে, একটা বাউন্সের বেছে, হিরণমুরন বেছে, এইগুলো বেছে আশেপাশে। তো এক পর্যায়ে এমন টোকার সাথে আমার পরিচয় হয়ে গেলো, চিন্তায় চুরি দামলা ডাকাতি চুরি করব, কি কি চুরি করতে হবে, মানে দেখছি আমি চালু খুব কথার মধ্যে অন্যরকম ছিলাম, নাম তো বলা যাবে অবশ্যই, ফয়সাল ভাই ছিল ওই জায়গায়, ফয়সাল ভাইয়ের বললাম ভাই আমার একটা কাজ দিতে হবে। আমার সাথে কি কাজ করবে, তার ছিল না 5টা আঙ্গুল ছিল না, চুরি করছে না, তার 5টা আঙ্গুল কাটা দিছিল, ওই হাত নিয়ে সে 8-10টা পোলাপন পালতো,
এরা চুরি করতো।
হ্যাঁ,
ওদের লিডার ছিল,
সে লিডার ছিল। বাট আমার আমি বললাম কি ভাই আমি তাহলে আমি এগুলো করবো না, এটা কি বা কত, এগুলো না করলে তুই তো টাকা পাবি না, উপরে উঠতে পারবি না। তো আমি বললাম ভাই উপরে উঠতে হলে কি এইভাবে করতে গো, হ্যাঁ পরে আসতে দিলে এইরকম আমি এই যে বাসা বাড়ি, যদি বাসা বাড়ি থাকে চুলা খুলে নিয়ে দিইগা, হিরণ চিড়ি যে প্যাটার্ন ভাইয়া, হিরণ চিড়ি যারা জেরি জেরি করে আমার মাথায় এগুলো গেম খেলতে, মানে চুরি মানে ধৈর্য যদি মায়ের খামো সেই কাজ করবো না, মানে অন্য কিছু চুরি করবো, যেরকম পাতিল বাহিরে ফালাইতে দিছে, চুলা গ্যাসের চুলা এগুলো আস্তে করে খুইলা নিয়ে যাইগা, কোনো কাপড় চুপড় এগুলো নিয়ে ওরা বিক্রি করে দেয়, অগ কাছে দিলে টাকা পয়সা দেয়, মানে মাল খাওয়ার জন্য টাকা
পয়সা কাছে দিলে,
ওই যে ফয়সাল ভাই
ফয়সালের কাছে দিলে,
ওই ওই ওর কাছে টাকা দিলে কে মানে টাকা পয়সা দেয় খাবার দাবার দিয়ে। এরপরে আমি কি করলাম না, এরপর আমি একলাই চলবো, লক্ষ্য ছিল আমি একলা চলবো, একলা কেন মানে আমি অন্য লাইনে চলে যাবো।
এর মধ্যে কি বাড়ি যাওয়া হয়নি আপনার?
এর মধ্যে বাড়ি যাওয়া হয়নি।
চিন্তা করে দেখুন কি ভয়ানক নেশা হতে পারে এই ব্রাউন সুগার। ওকে,
তারপরে এরপর আমি বললাম যে আমি একলা চলবো, একা ছাড়া কোনো উপায় নেই, মানে আমি কামাই করে আমি আয়না দিতেছি, সে নেয় বেশি আমার নেয় কম, তাহলে তো আমার হচ্ছে না এই জিনিসটা, থাক মনে মনে করেছি তাহলে তুমি আজকে তো থাকো আমিও থাকি, মানে পলায় গেলাম না, আমি আয়সা বললাম আর আবার কারণ বাজার ফারামগেট নাখাল পাড়া কিছু বন্ধু বান্ধব বানাইছি, মানে মানে এমনি টোকার মুখে মানে বন্ধু বান্ধব বড় ছড় একটু বানাইছি, মানে ওরা চিন্তা করে ঠেক মুখ দেয় রাত্রে দেয়, মেয়ে নিয়ে যদি পার্কে মুখে যায় আশেপাশে তো ঠেক দিয়ে মানে যে যা আছে কিছু সব বার কর মোবাইল দিয়ে, তবে এনে প্রেম করার জায়গা নাকি, এক দুই একটা চটকনা দিয়া সরাই দিই, মোবাইল নিয়ে চলে আসে পড়ি, এমন দুই একটা টাকা পয়সা মানি ব্যাগ থাকলে নিয়ে আসে পড়ি, এরকম ছিল সিম্পল। তা আমি আর আমার দুইটা ফ্রেন্ড ছিল বন্ধু বান্ধব, আমার সাইড দিত মানে ছুরি দিত, ছোট্ট একটা ছুরি দিত, তো এরকম ছিল, এরকম ছেড়ে তার পরে আমি কইলাম গিয়ে ঠিক আছে এরকম এইসব কাজ করলেই টাকা আসবে আরো বেশি আসবে। তো এরপর আমি 7 নম্বর পার্কে আসলাম, ওই কারণ বাজার থেকে আমি 7 নম্বর পার্কে আসলাম। ওই জায়গায় পার্কে নীরব, উত্তরাতের সিটিতে মানে নীরব, কেউ থাকে না। মানে ওই জায়গায় মেয়ে নিয়ে ঘুরতে যায়, তো ওই জায়গায় ধরার জন্য পজেস থাকতে মানে বুদ্ধি আছে ওই জায়গায় ধরার জন্য। তো ওই জায়গাতে ধরলাম, দুইটা ছেলেরে ধরলাম, একে ফার্স্টে ধরলাম 7 নম্বর মসজিদের হাতের বাম পাশে নীরব জায়গা, 18 নম্বর রোডের ভিতরে একাই। মানে আমার আছে ছুরি, কারণ এই জায়গায় যদি আমি পার মারে থেকে যাই কিচ্ছু হবে না, আমি নেশা কাটিও ড্রাগস নেই। এসব আমি কিন্তু খেয়ে নিয়ে আসছিলাম, মানে আমার মাথা অন্যরকম ছিল।
ও মানে আপনি নেশা করে আসছেন?
করে আসছিলাম, যদি সুস্থ অবস্থায় এই সাহসটা কিন্তু পাইতাম না, মানে অন্যরকম গেছি যা ঠেক দিছি আমি কিন্তু দাও যা আছে সব্বার মনে কিন্তু ভরে দিয়ে যাবো একদম ডাইরেক্ট। তোর মেয়েটা করতে এই ভাই আপনি চিল্লাইতেছেন কেন, হেম করে দেবো আমি আপনি কোনো চিল্লাবেন না, আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা প্রেম করেন যাই করেন, আমার এটা পজিস এটা আমার এটা দিতে হবে। তো আর হাতে তো মোবাইল ছিল, মোবাইলটা খাপা দিয়ে আমি দৌড় দিচ্ছি, আর টাকা লাগবে না মোবাইল নিয়ে চলে গেছি সমস্যা নেই। ওইখান থেকে মোবাইল নিয়ে দৌড় দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়েছে, বাট আমার আর পায় নেই। খাল পাড়ে যে সময় ব্রিজটা ছিল, ব্রিজের নিচে আমি চুপ করে খাড়া দিয়েছি, মানে ওরা যদি আমার না খোঁজে আর পায় না জন্য। পরে এক ঘন্টা এমন এক ঘন্টা চলে গেল, মানে ওরা এখান থেকে চলে গেছে, আমি এখান থেকে উঠা আমি ডাইরেক্ট এখান থেকে সোজা আমি টঙ্গী স্টেশনে গেলাম না ব্যাংকের মাঠে, ওখানে আরেকটা স্পট, মানে এই স্পটে গেলে আমার সমস্যা ওই স্পটে যে মোবাইলটা বিক্রি করে দিই। তো ওই জায়গায় বউ বাজার আছে একটা মোবাইল বিক্রি করে, ওই বউ বাজারে যেয়ে আমি মোবাইলটা বিক্রি করে দিয়ে দিই, 2000 টাকা বিক্রি করছিলাম। আপনার দুইটা তিনটা প্যান কিনছিলাম ওই টাকা দিয়ে, দুইটা প্যান, হ্যাঁ দুইটা প্যানের ভিতরে একটা প্যানের ভিতরে আর একটা প্যান বিক্রি করছি, মানে চুরি দিনে না নেওয়া না নেওয়া যায়। তো বাট আর যে বাদ বাকি টাকা ছিল সব নেশা গেছে, কিন্তু একটা ফুড আমি মানে পানিও পানিও নেইনি, পানি খাইতে আমার ভালো লাগে না, মানে পানিটা নিলে আমার নেশাটা চলে
যায়। তারপর
তারপরে এইগুলো আমি ভাত মানে আমার খিদা জাতীয় মানে খিদা লাগছে, খুব খিদা লাগছে, মানে ভালো লাগে খিদা লাগছে কিন্তু খাইতে মনে হচ্ছে মানে ভালো লাগে না, খাবো না, খাইলে আমার টাকা তো শেষ হয়ে যাবো, মাল খাবে কি এই চিন্তা ছিল, খাবে কি। তা এরপরে মানে আমার একটু কানে মানে আমার এলাকায় আরেকজন ছিল মানে এই ডাকছি বড় সড়ো চাচা, তো সে আমাকে টঙ্গী ব্যাংকের মাঠ দেখা হয়েছে। তা আরিসপুর আমি আরিসপুরে আমি আরিসপুরে গেলাম, আস্তে আস্তে আমি লিঙ্ক আপ বাড়াইতেছি, মানে ভবিষ্যতের জন্য আমার কামে লাগে এরকম লিঙ্ক আপ বানাইতেছি। তো ওই জায়গায় আরেকটা চাচা ছিল, ওর ওই যে স্পটে একই রুম, মানে ওই জায়গাতে বেশি রেট পড়ে টঙ্গী থেকে মানে ওই ব্যাংকের মাঠ বেশি রেট পড়ে, ভাল লাগে না, মানে এই জায়গায় শান্তি নাই কি করুন, হাতে ওই যে প্যান্টটা পইরা আর একটা প্যান্ট খুলে প্যান্টটা নিচেরটা নতুন উরপেটটা পুরনো হয়ে গেছে ময়লা তেলা, ওই নিচেরটা খুলে মানে চিপা যায় নিচেরটা খুলে উরপেটটা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে ভাই 150 150 150, নতুন প্যান্ট বাচ্চার জন্য নিয়ে যেতে পারবো পড়তে পারবো। ওই 150 দেনে 100 টাকা দিয়েছিল, ওই 100 টাকা নিয়ে আমি আরিসপুর চলে গেছি। তা আরিসপুর আমার মনে আছে আরিসপুর কেন গেছি, ওই জায়গাতেও আমার টাকার একটা জায়গা আছে, যেরকম কি ভাইয়া এসি জাতীয় পজেস্টে কি এসি মানে এসিটা খুলে নিয়ে আসলে যদি টাকা দিতে পারে 20-30 হাজার টাকা পাই পাওয়া যায়। তো আমি ওই জায়গায় চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে এসি জাতীয় ছোট্ট একটা এসি এতটুক ওইটাতে মানে ভ্যানে তুলে দিছে, ভ্যানে কন্ট্যাক্ট ছিল টাকা দিবে। তো আমি ওই জায়গায় চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় আমার একটা ফ্যামিলি গেছে, আমার ফ্যামিলি একটা পরিচয় হয়ে গেছে, ফ্যামিলি আমার দেখে ফেলে, কে দেখছে আমার মা আমার বাবা। তা আমার মা বাবা দেখছে বাট আমার দূরে থেকে মানে 5-10 গজ হাতে দূরে থেকে দেখছে, তা কবো যে ওই জায়গায় ছিল আমার ফুবুর বাড়ি ছিল, তা ওই জায়গায় গেছে মানে খোঁজ লাগাইতে গেছে মানে আমি ছিলাম নাকি, কিন্তু আমি তো নাই। তা আমি এসিটা নিচ্ছি, পর আমার মা আর বাবা একটু দূরে থেকে ডাক দিছে মানে আমি শুনি নাই, চাইছি মানে না চিনার বাং শুনি নাই, সামনে গেছে আর আমি জানালো বলতেছি রসিদ মামা টানো গাড়ি টানো জুড়ে টানো, আমি পিজ্জা ঠেলা দিতেছি জুড়ে টানো আমি গাড়ি তুলবো জিনিসটা সেল করতে দেবো দিয়ে দেবো। তো আমার মা তো দশ দিন গর্ব আছে, সে দৌড় দৌড়ে যায় আমার ধরছে, কই গাছ তুই কে, মানে আমি আপনি কে আমার মাকে বলি আপনি কে, আমার বাবা ব্যাকল হয়ে গেছে, কি হলো এটা তুই নিজেকে নিজে চিনতে পারিস না, তুই আবার তোর বাবার মারে চিনস না, আমি না কখনো না ভাই আমি ডাক্তার গেতাম বাসা গেলে তো আমি ওই যে ওই ভয়টা আমার বাবা আমার মারবো ভয় ছিল, রাগ জিতছিল সে আমার ভয় ছিল। আমি ঠিক আছে আমি ধাক্কা দিছি আমার মাকে, আমি কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিছি আমার মাকে, যে সময় ধাক্কা মেরে ফালাই দিছি আমার ড্রাগস নিয়েছে সে সময় আমার মাথায় ডাক ছিল ধাক্কা মেরে ফালাই দিছি, আমাকে যান এখান থেকে যান, শীতগুলো যান, সময় না আমার কাছে, আমি টাইম নেই, আমি যাইতেছি চলে যান। বাবা এটা কি কস, মানে আমার মা কাঁদতেছে, মানে এই সময় মুখ ঘুরছি, এই সময় আমার চোখের পানি পড়ে গেছে, মানে ধাক্কা দিছি, মানে আমার খুব মানে এখনো মানে এই জিনিসটা মানে এখন পর্যন্ত আমি কিন্তু বাসে চলে যেতে পারি এখনো। তারপরে আমি আমার মার ধাক্কা মানে পালাই দিছি, একটা পর্যায়ে আমি নিজেকে মানে ক্ষমা করতে পারি, চোখ দিয়ে খালি পানি পড়ে। তো বললাম কি রফিক মাহ চলো আমরা যাই গা ভ্যানে, মা কাঁদতেছে, আমি সামনে দিয়ে ধাক্কা দিয়ে আমার চোখে পানি পড়ে। তো বললাম কি থাক যাওয়ার কোনো টাইম নেই, নিজে এই জগৎটা আমার, এই ড্রাগসের জগৎটা চলে আসছি, ড্রাগস নিতেই হবে স্বাভাবিক, না খেলে আমি বাঁচতে পারবো না, করে শরীর আর পচি কমে গেছে গা, মানে অনেক বাথরুমও হয় না, এই জিনিসটা না নিলে আমার নিজের বাথরুমও হয় না, হজম হয় না, কষ্ট লাগে। তো মানে আমি ফালাই থেকেছি, আমি গেছি পরে এসে দিছি, তো ওই জায়গা বিক্রি বিক্রি করার পর আমি আশা করছি আবার আমি ব্যাংকের মাঠে চলে আসছি, ওই জায়গায় আমি আবার ডাক্স নেওয়া শুরু করলাম। ওই জায়গায় নেওয়ার পরে আস্তে করে আবার আর একটা পজিশন, এক এক খারাপ দৃষ্টি আসছে আমার দিকে, কিরকম এখন ছিল ভাইয়া ডাক হয় তোরা ডাক্স দেবো, তুই বাচ্চা কিডন্যাপ করতে দেবো।
কে বলে এটা?
এটা এক বড় ভাই বলে, এই কাজ পাবেন তার এই কাজটা করতে হবে, জীবনে যদি বড় হস তাহলে কিছু পজিশন না, বাচ্চা নিতে হবে কিডন্যাপ। তারপর আমি কয় স্টেশনে দাঁড়া দিই, বাস স্টেশনে, যে জায়গায় বড় বড় বাস স্টেশন থাকে, বাচ্চা মা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, যদি কোলের বাচ্চা হয় ভাই এটা বিক্রি করা যায় 3 লাখ টাকা,
মানে যে কোনো বাচ্চা চিন্তাই করে নিয়ে আসে,
যে কোনো বাচ্চা না বলতে না, মানে ছোট বাচ্চা যেটা হইছে বা এটা বয়স 4 মাস, যেটা এখনো মাকে চিনতে পারেনি,
ওইরকম একটা বাচ্চা চিন্তাই করে নিয়ে আসে,
হ্যাঁ,
নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দেয়,
ওরকম টাইপের ছিল। বাট ওইটা যদি বিক্রি করে দিতে 3 লাখ টাকা, তাহলে আমাকে টাকা দিবে এখানে 50,000, আর বাদ বাকি টাকা 7 জন মিললে ভাগ হবে, এই জায়গা 50,000 আমাকে দেবেন, জিনিসটা আমি কাজ করবো। তা আমার এই জিনিসটা আমার মাথায় আর খেলে না, মানে এই জিনিসটা করবো আল্লাহর কাছে কি দামটা দিব, খুব খারাপ লাগে মানে জিনিসটা, না এই জিনিসটা করতে দেবো, আবার আসে আবার কয়ে না এটা করবো না। বড় ভাইলা
বলে যে বড় ভাইয়ের সাথে প্ল্যান করছেন এত টাকা পাবেন ড্রাগসের জন্য, এটা ভালো হবে, এত টাকা নিশা নেবেন, ওই মুহূর্তে কি একটা জিনিস কাজ করছে যে ঠিক আছে আল্লাহর কাছে কি জবাব দেবো, খুব ভালো। যে এটাই বলি প্রিয় শ্রোতা, দেখুন যে মানুষ আসলে যখনও খারাপ কাজ করে তখন ওর ভিতরে একটা বোধ জাগ্রত থাকে, হয়তো সেটা পাওয়ার কম থাকে, পাওয়ার যদি বেশি হয়েছে তাহলে মানুষ খারাপ কাজ করতে পারে না, কিন্তু ওই সময়টা থেকে একবারের জন্য মনে হতো যে আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার অবস্থাটা কি হবে?
হ্যাঁ, এটা আমার চিন্তা হইতো, ধরা পড়লাম কি হইতো, আমার ধরা পড়লে মনে করতাম কি বাচ্চাটা ঢিলা মারে চলে যেতাম, আল্লাহ দেখছে আমার কিচ্ছু করার নেই, অভিশাপ্ত তো লাগবে।
বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, 2 মিনিটের বিরতি। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible. Virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন সিক্রেটস, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ইউটিউবে আমরা পুরো অনুষ্ঠানটি আপলোড করি, আপনি যদি আমাদের ইউটিউব থেকে অনুষ্ঠানটি শুনতে চান এবং গত যতগুলো অনুষ্ঠান এখানে প্রচার হয়েছে সবগুলো আপনি যদি ওখান থেকে ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে ওটা অন রাখবেন। হ্যাঁ বলেন, তারপর?
হ্যাঁ, তারপরে এইটা মনে হইতো কিন্তু না, ছিলাম হলো ট্রেন স্টেশনের সামনে, স্টেশনের সামনে তার পাশে আর একটা সিটে দুই পাশ, এই পাশে সিট, এই পাশে সিট ট্রেনের, যদি ওদিকে রাস্তা চলে যাচ্ছে, বাট বাচ্চাটা ছিল এই জায়গায়, মা ছিল এই জায়গায়, মাটা শুধু একটু সামনে গেছে, বাট বাচ্চাটা ছোট, এতটুক বাচ্চাটা, ওইটা কি করলাম ওই যে আপনার জানলাটা আছে না, ওই জানলাটা থেকে টাইনে নিয়ে আসা। আমার লগে আরো দুইটা ছেলে ছিল।
আপনি কি ট্রেনের ভিতরে ছিলেন না বাইরে?
আমি ট্রেনের ভিতরে ছিলাম। যদি কোনো প্রবলেম হয় তাহলে মহিলারা ধাক্কা দিয়ে সরাই দিন, বাচ্চারা তোরা এমনি নিয়ে হেন্দা ভাড়া যাবি না, আমি কিন্তু জাগা মতন আসবো। এটা ছিল টার্গেট। তা মা এই পাশে, তা মাটা উড়পে থেকে উল্টে মানে ব্যাগটা ঢুকাইবো, বাচ্চাটার খুঁজে শুধু সামনেটা তুলো। জানলাটা তো খুব বড় আছে, একটা বাচ্চা বাড়ে নেবে সমস্যা নেই। তো ওরা কি করলো, দুইজন ব্যক্তি বাচ্চাটা নিয়ে তাই না বার করে দিল, মাটা থাকে দেখ মানে বাচ্চা নেই। তো আমি বললাম কি তাহলে মাও দেখে নেই, তাহলে আমি আসতে পারি না, আমি চলে যাই। তো আবার আমাদের ঠিকানা আছে কোন জায়গায় নিয়ে বাচ্চা যাইতে হবে, ওই জায়গার ঠিকানা। তো আমাদের পাশে দুইটা একটা মহিলা ছিল আমার পাশে, ওই মহিলাটা মানে টার্গেট করছিল, মানে আমি ছিলাম এটার ভিতরে। ওইখান থেকে আমি মানে ভাড়ায় ট্রেনের স্টেশন ভাড়ায় একটা দৌড়ে দিছি, দৌড় দিয়ে চলে গেছি গা চলে রাস্তার উপরে গিয়া আমি বাস উঠছি।
বাচ্চার বয়স কত ছিল? ওই
বাচ্চার বয়স ছিল মানে 5-6 মাস।
আচ্ছা,
এরকম বাচ্চা 5 থেকে হ্যাঁ এরকম বয়স ছিল। তো আমি ওই পাশে রাস্তার ওই পারে যাওয়ার পরে বাসে তরা নিয়ে চলে গেছে গা। আমাদের গাড়ি আছে কিন্তু একটা সিএনজি ছিল, তো সিএনজি তরা নিয়ে চলে গেছে গা। তা আমি বাসে করে আসছি, আসার পর আমি এক জায়গায় দাঁড়াইছি, নিজের কাছে খারাপ লাগছে যে এই ফার্স্ট মানে বুক ধরপর ধরপর করতে, আল্লাহ আমার তো মহিলাটা দেখে ফেলেছে, অন্য মহিলাটা যদি আমার ছবি তুলে ফেলে, মানে এই জিনিসটা কাজ করছো যদি ছবি তুলে ফেলে মানে ভয়।
কিন্তু আমি বুঝলাম না বাচ্চাটা রাখলো কিভাবে, 5-6 মাসের বাচ্চা হলো তো সেটা কোলে নিয়ে সবকিছু করার কথা, বাচ্চাটা রাখলো কোথায়?
বেডে, বেডে, বেড।
কিসের বেড?
এই যে বেডে ছিল, হ্যান্ডবেল ছিল না বাচ্চার, একটা হ্যান্ডবেল থাকতো, তো ওই হ্যান্ডবেল ছিঁড়ে খুলে ফেলাইছি।
আচ্ছা,
ওরা তো দৌড়, এই জায়গায় যদি বাচ্চাটা যদি অজ্ঞান হয়ে যায় মরে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা বিক্রি করতে হবে।
মানে আপনার কাছে তখন এটা প্রোডাক্ট, এটা বাচ্চাও না মানুষও না,
মানুষও না, এটা নিয়ে চাইতে হবে। ফার্স্ট কার ছিল এটা আমার, এটা কাজটা করেছে ছিল গাজীপুরিতে আমার, এটা মানে গাজীপুর স্টেশনটা মানে বিশাল বড় ছিল, মানে গর্বিত জঙ্গল টাইপের ছিল, মানে থামে গাড়িটা তো ওই জায়গায় ছিল। বাট আমি পরে ওই বাচ্চাটা নিয়ে চলে গেছে ঘরে, আমি বা আমি বাসে উঠে আমি পরে আসছি। আমি নামছি হলো আপনার কষাইপট্টি, সেটা কষাইপট্টি বলে এলো আপনার আরিসপুরিতে, আরো সামনে যে কষাইরা থাকে যারা যারা কবা গরুর মাংস কাটে, তা ওরা ওই জায়গাটা ওই জায়গাটাই বাচ্চা কিন্তু নিয়ে গেছে। যেরকম বাচ্চা কার মানে আমার ভয় লাগছে, একটা ভয় আল্লাহ এটা কি করলাম, মানে আমার ভয় লাগছে, এতদিন যা করছি করছি কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে, মানে ভয়ানক মানে খারাপ লাগতেছে। এরপর আমি নামলাম, নামার পরে ওর বাচ্চা তা বিক্রি করবে কার কাছে, মানে একটা মানুষের কাছে। কিরকম, ওই তার ঘরে সন্তান হয় না, মানে ওর সন্তান হয় না, ওই তার কাছে বিক্রি করে দিতে হবে, তুই 3 লাখ টাকাই দিছিস। পরবর্তী ওই বেড়ার মহিলা বললো যে পুরুষটা টাকা দিবে, তো ওই পুরুষের কি সমস্যা তার কি সমস্যা মহিলার, এটা আমাদের জানা দরকার না, কার কি বাচ্চা হয় না, বিক্রি করার তার তোমাকে জিনিস দিচ্ছে তুমি টাকা দাও। তো ওই জায়গা যায় দেখি আমার বড় ওই বড় ভাইটি ছিল উপস্থিত, ওই বড় ভাই ছিল, তুই বড় ভাই ছিল, গেছি যাওয়ার পরে তুই আসছিস এই জায়গায় বহ, আমি ভাই আমার 1 বোতল পানি, মানে 1 বোতল জায়গায় 2 বোতল পানি খাইছি, পানি খাইছি ওই জীবনের ফার্স্ট, যে সময় আমি ড্রাগস নিতাম পানি কিন্তু 1 ফোঁটার বেশি মানে হাফ গেলাস উপরে আমি খাইতে পারি না কোনো সময়, সেদিন আমি 2 বোতল পানি খাইছি, একদম আমার ইনিস্টি খেয়াল ছিল 1 লিটারের বোতলের পানি 2 বোতল খাইছি, মানে আমার ভয় মানে পশম মশম সব ভয় খারা গেছে, মানে কোন জায়গায় মহিলার যদি সেলফি তুলে মানে ছবিটা তুলে আমার যদি পেপার দিয়ে দেয় পোস্টার দিয়ে দেয় মোবাইল, আমি মনে করছি তা বুঝতে পারেনি। তারপর গেল টাকা দিল 3 লাখ, 3 লাখ টাকা দেওয়ার পরে সবাই একটা হোটেলে চলে গেলাম, দামি হোটেলে লয়ে গেছে, মানে একটা মানে দৃষ্টিভঙ্গি খারাপ হোটেলে লয়ে গেছে, মানে টঙ্গিতে, এবার তোমরা মর্দমাস্তি করো মাল। আমি কই তো করে ভাই আমার ঢাকস লাগবে আগে মাল, আমি মাল নিলাম খাইলাম, বা টাকা দিল আমার 40,000 টাকা, আর আমার 20-30টা জিমে মাল দিছে আমাকে, ফকির বাবা দিছে 10টা ইয়াবা ট্যাবলেট, আর হলো হিরোইন দিছে আমার 20 পাতা। এটা আমি খাইলাম হোটেলে, কতদিন থাকলাম 1 মাসের মতন থাকলাম, খাইলাম ঘুমাইলাম, কিন্তু আমার ভাতের ভিতরে কোনো রুচি না, মানে আমার সব শুকায় গেছে ওই 1 মাসের ভিতরে, আমার ভাত তুমি হয় না, খুব কষ্ট, মানে অনেক কষ্ট হয়, মানে আমি এখন দৌড়াইতে পারলে দৌড়াইলে আমি মানে হরানো যে মানে ভাল লাগে না, মানে অজ্ঞান টাইপের হয়ে যায় গা। তো টাকা দিল, টাকা দেওয়ার পরে ভাঙলাম, তা আমার তো নিজের কাছে আমি নিজে সারতো না, আমি আবার তো টঙ্গিতে গেলাম, টুঙ্গিতে যাওয়ার পরে ওই হোস্টেল থেকে টুঙ্গি গেলাম, তা আমার ওই বন্ধুটাই ওই জায়গায় ছিল, তা আমার রক্ত বেছে তুই তো মাল খাইছিলি, এখন আমার টাকা যে তোর মাল খাম, আমি টাকার মালিক, আমার পকেটে টাকা, ঠিক আছে। এরপরে এতদিন খাওয়ার পরে কিন্তু আমার ওই যে যাওয়ার পরে বন্ধু রেখেলাম, তুই থাক কতদিন, তুই কতদিন খা, তোরা টাকা দিব, টাকা পাইছিস কই, ওর প্রশ্ন কোয়েশন দেখি টাকা পাইছিস কি, আমি তোর এখন কিডনি বেসি, ওরে বললাম তুই কিডনি বেচে হইব, কারণ আমি তো আর বলি নাই গা, আমি যে বাচ্চা নিয়ে গেছি তাহলে তোরা ধরা যাইব গা, আমার সামনে তো আর থাকবো না, কিন্তু একটা লোক তো ছড়া দেবো গা, কিন্তু এখন যদি আমি আর লোকে কাজ না করি তাহলে আমার লাভ নেই। এখন আমি এই প্রচেষ্টা বুঝে লেছি বাচ্চা কিভাবে নিতে হইব, বিক্রি করতে হবে, এরকম কাস্টমার
মানে আপনার চিন্তা হচ্ছে এরপরও একটা চুরি করবো,
হ্যাঁ এরপরও চুরি করবো, এটা আমার টার্গেট ছিল, কিন্তু আমার ওরে রাখতে হবে। তো আর আমি মিথ্যা কথা বললাম, আমি কিডনি দিচ্ছি, কিডনি ব্যবসা হয়েছে, তুই তো বললি আমি রক্ত ব্যবস্থা করছি তাহলে কিডনি বেবো, আমার ব্যাপার না। তো বললো কি ঠিক আছে। এরপরে যেটা হলো, মানে আমার প্রজেক্ট ছিল, আমি কোথায় থেকে আনছি এটা তো আমার ব্যক্তি ব্যাপার না, আমি রক্ত যখন বেচতে হচ্ছে তাহলে কিডনি আমি বেচতে পারবো, তুমি টাকা দিছি তুমি থাকো আমার সাথে, কিন্তু আমার পাশে তো তুমি যাও, তাকি এখন আমার কি কিনতে হইব, কাপড় চুপড় কিনতে হইব, ভালো পজিশনে থাকতে হইব, কিন্তু আমার বাচ্চার লাইনে যাইতে হবে ভাইয়া, মানে বাচ্চা নিতে হবে, পয় পরিষ্কার থাকলে তাহলে আমার কেউ মনে করবো না এটা চোর, এটা ছেঁচোর, এটা কেউ টোকাই মনে করবো না। তো কী করলাম, কাপড় চুপড় কিনলাম, ওরাও কিনাইলাম, চুল কাটাইলাম, সবারই দুজনে চুল কাটলাম, সব কিছু করলাম, পথে শিখা ফালাইছি, তাই না, করার কিছু নেই। চুল কাটার পরে ব্রেন খাটলো কি ভাইয়া, মানে কি এখন আমি একটা খবর পেয়ে গেছি যা, যেটা হলো আমার ফ্যামিলিগত, আমার নিজের খালতো বোনের বাচ্চা হবে।
ও মাই গড, হো হু, দ্য মোস্ট ডেঞ্জারাস এপিসোড এভার ইন সিক্রেটস, নট ইন সিক্রেটস, মাই এন্টার লাইফ, বিকজ আমি জানি না আসলে উনি কি প্ল্যান করতেছে, অ্যান্ড ইট ইজ ট্রু অর নট, বাট উই ওয়ান্ট টু রিভিল। আমরা তার আগে আপনাদেরকে একটা বিষয় একটু অবগত করতে চাই, আপনারা আসলেই এই এই গল্পটা শুনতে চান কিনা, আমি একটা ভোটিংয়ে দিতে চাই, একটা SMS পোল আহ্বান করতে চাই, আফটার আ লং লং টাইম, আফটার আ ডিকেড, আমি বলব যে ও যা বলছে সেটা অত্যন্ত লোমহর্ষক, ড্রাগস একটা মানুষের বিবেককে স্ম্যাশ করে দিতে পারে, দ্যাট আই নো, অ্যাকচুয়ালি আই নো, এবং কিন্তু সেটা কত ভয়াবহ লেভেলে হতে পারে, আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, ট্রুলি আনথিঙ্কেবল। আপনারা যদি মনে করেন যে ইয়েস ওকে বলার সুযোগ দেওয়া উচিত, এবং আপনারা জানতে চান যে আসলে ও কি করেছে শেষ পর্যন্ত, তাহলে আপনারা ভোট করবেন ইয়েস বলে, এবং যদি মনে করেন যে না আপনারা শুনবেন না স্টোরিটা, তাহলে আপনারা লিখবেন নো, ইয়েস নো ভোট করার সুযোগ আছে। এবং নিয়মটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, ঢাকা FM এর পেজে আসতে হবে, ঢাকা FM এর পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM, আমি আবারও বলছি www.facebook.com/ILoveDhakaFM, এই পেজটিতে গিয়ে আপনি ওখানে দেখবেন যে একটা স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা স্টোরিটা কন্টিনিউ করবো নাকি করব না, যদি আপনি মনে করেন যে কন্টিনিউ করা উচিত তাহলে আপনি লিখবেন ইয়েস কমেন্টসে, যদি মনে করেন যে না করা উচিত না তাহলে আপনি লিখবেন নো। আমরা 15 মিনিটস বা 20 মিনিটসের মতো কাউন্ট করবো ওখানে ইয়েস নোর পার্সেন্টেজটা কত হতে পারে, তারপরে আমরা আসলে ওকে বলার সুযোগ দিব কি দিব না সেটা সিদ্ধান্ত নিব, ওকে, আপনাদের ভোটের প্রেক্ষাপটে। সো প্লিজ কাম টু ফেসবুক পেজ, এবং ওখানে এসে আপনারা কমেন্টস করুন www.facebook.com/ILoveDhakaFM। ওকে, তো আপনি খবর পেলেন যে আপনার খালাতো বোনের বাচ্চা হবে, জি, তারপর
বাচ্চা হবে, এই বাচ্চার খবরটা আমি পাইছি একমাত্র আমার এলাকা থেকে, এলাকার একজন আসছে,
খালাতো বোন মানে কি, আপন খালাতো বোন,
আপন খালাতো বোন,
ওকে।
তো আমি এটা মনে করতাম না আমার খালাতো বোন যেটা ওর মা ছিল না, বাট
জি
মা মৃত্যু ছিল,
ওর আবার মা মৃত ছিল,
হ্যাঁ মা মৃত্যু ছিল,
আচ্ছা,
সে তার বিয়ে মানে প্রেম করে বিয়ে করছে, তো আমার ফ্যামিলি তাকে পালতো,
আচ্ছা,
আমার বাবা মা পালতো, তো অন্য টাইপের ছিল, অন্যরকম মেয়ে ছিল, মানে উইটাও ওর হাজবেন্ড ছিল নেশাগত, ড্রাগস নিত, ওরও ড্রাগস নিত ওর হাজবেন্ড, বাট আমার লক্ষ্য ছিল ওর বাচ্চাটা আমি কিডন্যাপ করবো, এটা ছিল আমার প্ল্যান,
কিডন্যাপ তো আসলে চুরি করবে,
চুরি করবো, এটা আমি চুরি করবো, এটা আমার লক্ষ্য ছিল,
চুরি করে বিক্রি করে দেবেন,
হ্যাঁ বিক্রি করে দিব। তো এর আগেই আমি খবরটা আমি পাইছি, মানে নর্মালি হয়েছে কোথায়, আমাদের এলাকাতে ব্ল্যাক মেডিকেলে বাচ্চাটা নিয়ে আসবে, বাসাই তো নিয়ে আসবে, তো অবশ্যই কি আমার নানি থাকতো, আমার নানি তার সাথে থাকতো, মা বাপ মা হারা ছেলে মেয়ে থাকতো, তো এইটা ছিল, বাট আমি এটা পরে কানেক্ট করলাম কি, আমি এই পরিগেটা কি এখন কি বাচ্চাটা খামো, নাকি আর একটু বড় হয়ে দিই, চুলমুল বাইরে নেই, একটু স্বাস্থ্য হয়ে নেই হালকা, এখন যদি বাচ্চা নেন দুধ দিতে পারবো না, আমার প্ল্যান ছিল এটা, দুধ দিতে পারবো না, আর বাচ্চাটা এত সুখ না, নিয়ে আমি কোথায় রাখবো?
ওকে ওকে,
পরে আমি ট্রাই করলাম।
আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করছেন এবং ওকে অনেক গালমন্দ করছেন, আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। ড্রাগস একটা মানুষকে কি করতে পারে, এর চেয়েও ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে ড্রাগস নিলে, এবং মানুষ তখন মানুষ থাকে না, মানুষ হয়ে যায় একটা দানব, কাণ্ডজ্ঞানহীন দানব, এবং আমরা সেদিকে এগোচ্ছি। কজ এই জন্যই বলছিলাম যে লোডটা আপনারা নিতে পারবেন কিনা, যে আজকে সিক্রেটসের ড্রাগ, একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে। ও তো একদম ক্লাস 8 বছর বয়স থেকে ড্রাগের মধ্যে গেছে এবং স্টেপ বাই স্টেপ ও বড় বড় ধরনের ড্রাগ নিয়েছে, বিশেষ করে ব্রাউন সুগার যেটাকে আমরা হিরোইন বলি, সেটা ওর জীবনে কতটা প্রভাব ফেলেছে এবং সেটার জন্য ও কতটা অমানবিক হয়েছে, সেই গল্পের একেবারে ধারাবাহিক পর্যায়ে আমরা একেবারে প্রথম দিকে আছি। এরপরে আরও ভয়ানক কিছু আছে আমি জানি, এবং সেজন্যই বলছিলাম যে আপনারা শুনতে পারবেন বা শুনতে চান কিনা সেটার জন্য কমেন্টস করতে হবে আমাদের পেজে এসে, www.facebook.com/ilovedhakafm। ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, ওখানে স্ট্যাটাসে গিয়ে কমেন্টস করুন, গণহারে কমেন্টস করতে হবে, ইয়েস অথবা নো লিখে। যদি নোর পার্সেন্টেজ বেশি হয় আমরা ক্যান্সেল করে দিব স্টোরি, যদি ইয়েসের পার্সেন্টেজ বেশি হয় তাহলে আমরা কন্টিনিউ করব। একটু পরে আমরা রেজাল্ট জানাচ্ছি, বলুন।
তারপর হইল, মানে বলল, আমি
চিন্তা করলাম যে হ্যাঁ বাচ্চাটা একটু বড় হবে,
বাচ্চাটা চিন্তা করলাম বড় হবে, আর একটা চিন্তা ছিল বাচ্চাটা কিনবে কে, পজিশন দিতে দেব, কিনবে কে? পরে বাট আমি গেলাম কোথায়, ওই বড় ভাইয়ের কাছে,
জি,
যেটাকে 3 লাখ টাকা বিক্রি করছে। তা ওই ওই কষায় পট্টিতে আমি গেলাম, বড় ভাইরে বললাম, ভাই এমনিতে এটা মানে কে কিনে, মানে জিনিসটা কিনে কিনে কে, মানে এমনিতে আমার যদি একটু বুঝাইতেন, মানে আমি একটু অবশ বলতেছি, মানে হ্যাঁ,
মানে এই কথাটা কেন
বলার জন্য,
মানে আলটিমেটলি বড় ভাইকে দিবেন না, দিবেন হচ্ছে
আমি একা টাকাটা খাবো, আমার লক্ষ্য এটাই, মানে টাকাটা যদি আমি পাইতাম, আমি বড় লোকের জন্য টাকা পয়সা থাকবো বেশি, অনেক দিন চলতে পারবো, তা আমার এটা এটা ছিল।
এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904904 এই নাম্বারে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি 2 মিনিটের বিরতি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
সিক্রেটস শুনছেন প্রিয় শ্রোতা আপনারা সবাই, আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং ঢাকা এফএম 90.4 এ সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটা আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা একটা অন্যরকম সিচুয়েশনের মুখোমুখি হয়েছি আজকের এই স্টোরি নিয়ে, হুইচ ইজ ভেরি ভেরি টেরিফিক, আমি বলবো ভয়াবহ। এবং আমি হঠাৎ করেই একটা এসএমএস বা কমেন্টস পোল যেটাই বলি না কেন ফেসবুকে আহ্বান করেছি, এবং সেখানে আমি বিভিন্ন রকমের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু সময় বিলং করতে চাই, আরও অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে দিতে চাই, এরপরে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা কত পার্সেন্ট শুনতে চাচ্ছেন আজকের এই পাভেলের জীবনের যে ভয়ানক রকমের সিক্রেটস সেটা। পার্সেন্টেজ নো যদি বেশি হয়ে যায় আমি অফকোর্স সেখানে স্টপ করে দেবো, যদি দেখি যে না ইয়েস পার্সেন্টেজ অনেক বেশি তাহলে আমি কন্টিনিউ করবো। সো ছোট্ট একটা বিরতি নেব, আর এই ফাঁকে সবাইকে বলছি এসে রেজাল্টটা জানিয়ে দেবো, আর আপনারা সবাই আসুন ফেসবুকে আমাদের ঢাকা এফএমের ফেসবুক পেজ, ওখানে এসে কমেন্টস করুন, হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন। ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, www.facebook.com/ilovedhakafm, আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, আমাদের ঢাকা এফএমের পেজ, ওখানে যে লাস্ট যে স্ট্যাটাসটা দেওয়া আছে ওখানে আপনারা ইয়েস বা নো বলে কমেন্টস করবেন। একজন ব্যক্তির 1000টা কমেন্টস করার দরকার নেই, একবার কমেন্টস করলেই হবে। আরেকটি বিষয়, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ছোট্ট আরেকটা বিরতি, এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো,
যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ, ফিরে এসে রেজাল্ট। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আর জি কিবরিয়া এবং আমার অনুষ্ঠানের নাম হচ্ছে সিক্রেটস। ১৯তম পর্ব আজকে আমরা প্রচার করছি, পাভেল আছে এখানে। এই অনুষ্ঠানটি আপনারা পুরোপুরি ডাউনলোড করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে এখানে, পুরনো অনুষ্ঠানগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যে ইস্যুটা নিয়ে আজকে আমরা একটু হলেও অনুষ্ঠানটিকে পজ দিয়েছি, সেই জায়গাটি আমরা সমাধান করতে চাই।
ওকে, এখানে আমরা কমেন্টসের যে রেজাল্ট আপনারা গিয়ে দেখতে পাবেন যে ফেসবুকে যে কমেন্টসের এখানে আমাদের যে স্ট্যাটাসে আছে, ম্যাক্সিমাম পিপুলে লিখেছেন ইয়েস, এবং একটা আইডির আমরা একটা ভোটই কাউন্ট করেছি। সো আমরা কন্টিনিউ করছি আর কি। ওকে, হ্যাঁ বলুন।
বরাবর আমার বলতেছি তুই জানি কি করবি, আমাকে না মানে এমনি জানি ভাই, আপনার সাথে কাজ করলাম একটা, আপনি তো জানেনই সাহস লয়ে কাজ করছি, বিশ্বাস করছেন, তাই বিশ্বাসের মর্যাদা যদি আপনি যদি একটু বলতেন তাহলে একটু ভালো লাগতো। এখন যেই মহিলাটার বাচ্চাটা দিছে মহিলাটার যে পুরুষটা, ওই পুরুষটার ওই মহিলাটা এই বাচ্চা কিনে তারা আবার বিক্রি করে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়, মানে আরেক জায়গায় বিক্রি করে ফেলে। বাট আমি ওই মহিলা কইছি ওই হেয়ার কাছে বেছি, পরে ওই যেই আঙ্কেলটা ছিল ওই মুরব্বীটা যে লোকটা কিনে, আর একটু সাইডে রাখি করে দেখেন আপনি বড় বাইরে জানেন না, আপনার লোক একটু পার্সোনাল কথা ছিল। কী কথা? টাইম নেই, মানে হাকুর কাছে টাইম থাকে না, মনে করে ধরায় মরে দিব, এরকম একটা পজিশন থাকে, ভয় থাকে, ভয়তে মানুষের তো অকামে কাজ করলে ভয় থাকবেই স্বাভাবিক। তাহলে তার জিজ্ঞাসা ভাই আমি একটা আছে, একটা বাচ্চা আছে, ও কতটুক বলতেছে, কতটুক কয় কেজি, মানে আগে কেজির মাধ্যমে আসে, মানে যদি ছোট এক কেজি ওটা বাচ্চা দিয়ে দিবে কেজির মাধ্যমে আসতেছে, আমি কেজি মজি না, মানে বড় হইলে আমি বাচ্চাটা দিয়ে দিতে পারি স্বাভাবিক, আমার হাতে আছে। শুন, যদি ছোট থাকে তাহলে এই টাকাটা পাবি, মান পাবি বেশি, কি লেখা ছোট যদি বাচ্চাটা তুই দেস আরেক জায়গায় আরেক মার কাছে তাহলে অরে মনে করবো ওই দে ওর মা, আর যদি বড় দেশ তাহলে তুমি চিনা ফালাইবি এটা তো ওর মা না, মনে করবো অন্য জায়গাতে পালক আনছে, তুই মনে করবো সন্তান থেকে প্যাডের থেকে হয়েছে এইটা মনে করবো। ভাই আমি তো মাথা মানে মুখ করতেছি, আপনাদের মাথায় এত বুদ্ধি, মানে বুদ্ধির কথা বলছি, বুদ্ধি খাটালে টাকা কামাইছিল এগুলো করতেই হবে স্বাভাবিক, ঠিক আছে আমি বাচ্চা দিতেছি আপনি টাকা পারস করেন, বলতেছি আপনি টাকা দেন অর্ধেক ক্যাশে, মানে এমনি ই দেন আগে টাকাটা দেন অ্যাডভান্স করেন, কত আমাকে অ্যাডভান্স, এমনি যে যতই করবেন অ্যাডভান্স, আমার টাকা দিল 20,000 টাকা, আমি ওই বন্ধুটা নিয়ে আসলাম, কোনো কথা বলবি না, টাকা দিল 20,000, তো আমি গেলাম ওই 20,000 টাকা নিয়ে, ওই 20,000 টাকা নেই কতদিন আমি অফ মানে অফ ডে ছিলাম, মানে থামে থাইমা থাকছি, বাচ্চাটা একটু বড় হয়নি মানে সুবিধা হবে নিতে, কেউ যদি না বুঝতে পারে মায়ের কোলে থেকে দুধ ছাড়ার আগে আমি যেন নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা ছিল আমার। তারপর একটু বড় হয়েছে, এরপর আমি চলে গেলাম, আমি উত্তরেতে আসলাম। তো আমার বোন এই জায়গাতে থাকে না, থাকে কোথায়? থাকে হইলো আপনার নিকুঞ্জ, নিকুঞ্জ বামে যে বাজারের দিকে থাকে। তো ওই জায়গাতে আমি গেলাম, পাইছি। তো আমার বোনের সাথে, মনে করেন আরেক বোনের সাথে দেখা হয়েছে, আর দুইটা বোন। তো বড় বোনের সাথে দেখা হয়েছে, আমি কইছি তোদের বাসা কোথায়? কয় বাসার সামনে, আমাকে যাবো যাবো। তা আমার লগে দুইটা লোক ছিল, তা আমার লক্ষ্য ছিল টাকার বিষয়। আমি তো টাকা নিবো, আমি আবার অ্যাডভান্স টাকা নিয়ে আসছি 20,000 টাকা। কারণ যদি আমি টাকাটা যদি নেওয়া নিই, তাহলে আমার মাইরা ফেলাইতে পারে, যে কোনো একটা কিছু করে ফেলাইতে পারে, সে ডর ছিল। তা বললাম কি ঠিক আছে আপু, আমাকে বাসায় নিয়ে যায়, আমি তো যাই। তুই তো বাসায় যাস না, তোর এই অবস্থাকে মানে ভয়ানক। হ্যাঁ কোনো কাছে না, আমি কইতেছি তুই কোথায় যাচ্ছি? আমি তো সামলাতে যাই, বামে গেছি, বামে গিয়ে বাসাটা পাইছি, সমস্যা নেই। তারপরে গেলাম বাসার দিকে, গেলাম তা আমার বোন দেখতেছি কি মানে বাচ্চাদের ট্যানার গুলা আছে না, সেগুলো সব লড়াইতেছে। তিনজন আমরা, বা তিনজন মানে প্রচেষ্টা, কিন্তু ওই যেরকম আমি ওই আগের বারে যেটা খাইছিলাম, যেটা নিছিলাম, সেরকমভাবে আমি মানে করতে চাই, মানে আমি কালার জন্য না হই, মানে ওই জায়গার ভিত্তি আমি জানি, আমি পরিবারের ভিত্তি জানি কালার না থাকে, এই প্রচেষ্টা ছিল। তো আমি কী করলাম, দুইটা লোক রেখে করলাম, বন্ধু তুই এই পাশায় আর তুই এই পাশায়, আমি বামেতে ঢুকবি মানে ঘরের ভিতরে ঢুকবি, ছিটকিটা খুলবি, মিয়া খালি নগদ তার সাথে যাবি। তা আমি কোন জায়গাতে ধরা খাইলাম, মানে আমি বাসার দুই জায়গায় সিটা ধরা খাইছি। তো আমি বললাম কিরে কী অবস্থা? খুব ভালো, তুই এতদিন কাইন্দা দিস আমার দেখা, মানে আমি অনেক বছর পর আমি গেলাম, এক বছর হবে এরকম। তা গেলাম, তারপর আমার বলতেছি কি ভাই তুই কই ছিলি? আমার মা হারা, আমি তো এইটাও ভাবতেছি মানে আমার ভিত্তি একটা ই চলতেছে নাকি, মানে এই দিকে মানে ওর মা হারা। টাকাটা নিচ্ছি, টাকাটার বিষয়ে আমার ডর ছিল, মানে যদি আমার মায়েরা ফেলায় তাহলে তো আমার মা বাবা আর পাইবো না, যদি সুস্থ থাকি যে তাহলে আমি যাইতে পারবো। তো ঘটনার পরে আমি কী করলাম, পরে ওরা বাচ্চাটা নিয়ে বার হয়ে গেছিলাম, আমাকে যা তারা মেন রাস্তায় যা সিএনজি নিয়ে, একটা সিএনজি নিয়েছে বাচ্চারা নিয়েছে। কী করলো ওরা, আমি কি ফিটার যদি সামনে থাকে, প্রচেষ্টা কি শিখিয়ে দিছে, যেই বেড়া থেকে 20,000 টাকা নিয়েছি, সে বললো কি ফিটার যদি থাকে ফিটারটা কিন্তু মুখে রাখবা, মুখের থেকে সরাবে কিন্তু বাচ্চা কিন্তু চিক্কর দিতে পারে স্বাভাবিক। তা আমি আমি করলাম ভাই এত ব্রেন্ড, আচ্ছা ঠিক আছে সমস্যা নাম কি, ফিটার যদি থাকে ফিটারটা মুখে নেই, ফিটারটা মুখে নিছে, ফিটারটা মুখে নেওয়ার পরে পরে চলে গেছে। আমি বলছি ঠিক আছে, আস্তে আস্তে ওরা বাইরে এসে নিকুন যাইসা মানে গাড়ি তুলছে। তা আমার বোন এখনো ট্যানা লাড়তেছে, মানে অনেকই ট্যানা, বাচ্চাদের যখন একটা বাচ্চা হয়েছে ট্যানা তো থাকবে স্বাভাবিক, ঘরের কিছু না থাকলেও ট্যানা দিতে হবে, তো দিতেছে। পরে আমি রুমে গেছি, রুমে গিয়ে চিক করেছি আমার বাচ্চা, এখন আমার ভিতরে সন্দেহ ঢুকে গেছে, কিন্তু পাবেল এলো, পাবেল এলো তো বাচ্চা নেই ভিতরে কি। তা আমার পিছিয়ে দুটো লোক ছিল, ওই লোক দুটো দেখে ফেলাইছে, সন্দেহ ঢুকে গেল। তো আমি কই আমি কেমনে কমো বাচ্চা কই, কী কর বাচ্চা দেখ কোথায় আছে, মানে আমি এই জায়গায় একটু পাট দলাম মানে মানে অন্যরকম মুদুর। পরে আমি কই ঠিক আছে আমি দেখতেছি, আমি কি এইদিকে তুই আমি আবার কী কইছি, আমাকে এদিকে যে আসছিস বাসাটা বাড়ানিছে, এদিকে তো চোর অনেক ডাকাত মুখা থাকে, আমি যে কিডন্যাপ বাড়াইছে বাচ্চা মুছে নেওয়ানের, মানে আমি অন্যরকম কথা বলছি, মানে টার্গেট আমি নিয়ে যাইয়া টাকাটা খালি লুয়ে আমি খালি চম্পট পরে গেছি। তারপরে আমি ঠিক আছে আপাতত এদিক থাকে, আমি ওদিকে বাড়িতে আমি দিই বাচ্চাটা আসে নাকি বাইরে, আমি কোনো বাড়িতে বাইরে মনে করি চিনজি খারাপ হয়েছে, নগর দিকে নগর টান গেছি গা চলে গেছি গা, এই সন্ধ্যে দিকে আমি নিয়ে গেছি বাচ্চা। এরপরে থেকে মনে করি পরিবার থেকে আমি আলাদা হয়ে গেছি, এখন পর্যন্ত আমি যাইতে পারিনি।
কত সালের ঘটনা এটা?
এটা হয়েছে 2014 সালে।
আচ্ছা, বাচ্চারা নিয়ে কি করলেন?
বাচ্চারা নিয়ে আমি বিক্রি করে ফেলেছি, তাও নিজের ভাগ্নি দিতে মানে কষ্ট লাগতেছে,
নিজের ভাগ্নি
দিতে কষ্ট লাগতেছে, মানে অন্যরকম মানে ফিল, মানে আমি এতটা জঘন্য হয়ে গেছি।
আমি একটু আগে বলেছিলাম যে দিস ইজ দ্য টাফেস্ট স্টোরি এভার ইন মাই এন্টায়ার রেডিও ক্যারিয়ার লাইফ। একটা ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া পিপল, বিকজ যার পরিবারে একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলে মেয়ে আছে সেই জানে যেটা কতটা ভয়ানক হতে পারে। আমি নাম মেনশন করব না, আমি হঠাৎ করে আমার প্রিয় শিক্ষকের, খুব 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 প্রিয় একজন শিক্ষক আমার, তার ফোন পেলাম অনেক দিন পর, এবং সে সে যখন আমাকে পড়াতো, আমার মনে আছে অনেক আগে, অনেক আগের ঘটনা, তার প্রথম বাচ্চাটা তার কোলে থাকতো, তার বাসায় গিয়ে আমি পড়তাম। তো সেই বাচ্চাটা অনেক লম্বা সময় পরে যোগাযোগ হচ্ছে, তো সেই বাচ্চাটা বড় হয়ে গেছে, টিচার আমাকে ফোন দিয়েই হাউমা করে কান্না, বিকজ সে যে কোনোভাবে জেনেছে যে সেও আমি মিডিয়াতে কাজ করি বা এরকম, কি হয়েছে স্যার কি হয়েছে, যে আমার বড় বাচ্চাটাকে তুমি হয়তো চিনবা, আমি হ্যাঁ চিনি, অনেক ছোটো অবস্থায় দেখেছি কোলে, আপনি কোলে ওকে নিয়ে আমাকে পড়াতেন, হ্যাঁ ও তো এখন অনেক বড় হয়ে গেছে, ওর ওর তো এইরকম এরকম
আমার টিচার সো ব্রিলিয়ান্ট, মার্শাল্লাহ এত ব্রিলিয়ান্ট সে। এবং তার যে ফার্স্ট বেবি, সেই ফার্স্ট বেবির এডুকেশন যে ক্যারিয়ারের কথা আমাকে বললো, আমি আমার বিশ্বাস হয়নি যে এত ব্রিলিয়ান্ট একজন টিচারের মানে ফার্স্ট বেবি কেন এরকম একটা অবস্থায়। তারপরে সে আমাকে পুরো স্টোরিটা বললো যে এই হচ্ছে অবস্থা। তারপরে আমাকে সে রেগুলার ফোন দিতে লাগলো যে তুমি ওকে একটু এনগেজ করার চেষ্টা করো, এনগেজ করার চেষ্টা করো। বুঝতে পারছিলাম যে কেন এনগেজ করার চেষ্টা করার কথা বলছে, যেখানে স্যারের হাতে লটস অফ অপশন। পরে আমি যেটা বুঝলাম যে ও ড্রাগ নেয়, এবং নট অনলি দ্যাট, ও ড্রাগ নিয়ে বাবা মায়ের গায়ে রেগুলার হাত তোলে, রেগুলার হাত তোলে। এবং আমি যেটা করলাম যে ঠিক আছে তাহলে ওকে আপনি একটু পাঠিয়ে দেন, আমি দেখি একটু কাউন্সিলিং করে যদি কিছু বলা যায় কিনা, ও যেহেতু আমাকে আমার সম্পর্কে মোটামুটি জানে। অ্যান্ড বিলিভ মি গাইজ, ও যখন আমার সামনে আসলো একদম সুটেড বুটেড, ওকে দেখে বোঝার কোনো উপায় নাই যে ও এই ধরনের ড্রাগ নিচ্ছে। অ্যান্ড হোয়াট হি সেইজ, যে বাবা হচ্ছে ওর সবচেয়ে কাছের বন্ধু। আমি চোখে নাকে মুখে, আমি আমি বিলিভ করতে পারছিলাম না যে একজন শিক্ষক আমাকে ফোন দিয়ে কাঁদছে কাঁদছে হাউমাউ করে তার সন্তানের জন্য, আর সেই সন্তান এসে আমাকে এত স্মার্টলি বলছে যে বাবা হচ্ছে তার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, এবং সে মিথ্যা কথা বলছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন লাস্টলি, ইউ ডোন্ট বিলিভ দিস বয় সুইসাইড। এবং যাওয়ার আগে সে একটা নোটও লিখে গেছে। যাই হোক, আমি আমি জাস্ট একটা ঘটনা আপনাদেরকে বললাম যে ড্রাগ যে কি করতে পারে, মানে যারা ভুক্তভোগী, যেসব ফ্যামিলির সন্তানরা দুই একবারের জন্য হলেও এই ধরনের ঘটনায় গেছেন, আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, ইউ ক্যান বিলিভ দিস, বিকজ এই ছেলেটা তো বলছে যে নিজের ভাগ্নিকে বিক্রি করে দিচ্ছে ছোট একটা বাচ্চাকে। মানে মানুষের ভিতর যদি বিন্দুমাত্র মানসিক মানবিকতাও থাকে তাহলে তো এটা সম্ভব না, না আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছিল। কিন্তু ড্রাগ যারা নেয়, কিছু কিছু ড্রাগস আছে ওই মানবিকতাটাকে ভয়ানকভাবে কিল করে ফেলে অ্যাডিকশনের ক্ষেত্রে, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। ওকে গাড়ি দিয়ে কোনো লাভ নেই, বরং নিজে সতর্ক হন, সেজন্যই আমাদের এই সিক্রেটস। হ্যাঁ, আপনি বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে ফেললেন, ৩ লক্ষ টাকা এমনি নিলেন।
বাচ্চাটা খুব কিউট ছিল,
তো আপনি তো চাইলে এটাকে যে কোনো মুহূর্তে একটা ফ্যামিলি ফেস করাইতে পারেন।
দিতে পারি না তো ভাইয়া।
কেন দিতে পারেন না?
অসময়, এটা মানে আমার বোনটা তো চলে গেছে, আর দিতে পারি না। তারপরে ওই আরেকটা বাচ্চা মানে নেওয়া হয়েছে, বিয়ে শাদি করা হয়েছে, জামাই ছিল ড্রাগস প্রতি,
ওর জামাইও ড্রাগস হয়েছিল,
জামাইটা আমি
তারপরে আপনি আর চান্স মানে নিতে পারেননি?
না।
কিন্তু এই এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা তাহলে আসল কাহিনী কি জানে যে এর ঘটনা? বয়স কত এখন? ৩-৪ বছর বয়স?
হ্যাঁ, আরো বেশি,
আরো বেশি। তো কি জানে আসল কাহিনীটা, জানে ঘটনাটা কি করেছে?
তখন জানে, দূরে আছে, অনেক দূরে থাকে মমিশন।
ওকে, আমরা শুনে দিকে আগে। তারপর
তারপর এমন কাহিনী হলো, টাকা দিল, টাকা নিয়ে আমি পুরো পুরো খরচ ফরস করলাম অনেক দূর, মানে আমি এখন টাকার মালিক মনে হয়, মানে অন্যরকম লাগে, সবাই যার মতন থাকলো, আমি সবার ছেড়ে দিলাম। আমি এক জায়গায় গেলাম, কক্সবাজার গেলাম, মানে এখন আমার চিন্তা ছিল মানে ভালো ভালো গ্যাংয়ের সাথে পরিচয় হোম, যেরকম হোক টাকার বিনয় দেয়, মানে টাকা আমার থাকবো। আমার লক্ষ্য ছিল ভাই আমার একটা গাড়ি থাকবো পিছে, আমি ছিটে বসবো, মানে ড্রাইভার চালাইবো, এমন আমার একটা পজিশন ছিল। তেমন হয় না, ৮ টাকা কামাইতে পারি, ঠিক আছে, ৮ টাকা পাওয়ার পরেও এতদিন টাকা মানি আমার, ২ মাসের ভিতরে টাকা এটি সব শেষ, সব হিরণের পিছে
এই ৩ লক্ষ টাকা,
এই ৩ লক্ষ টাকা মানে অগর নিয়েই খাইছি। মানে আর যেই যেই যে দুইজন ছিল সেই দুইজন বাসায় যাইতো মোটামুটি, কিন্তু আমি তো বাসায় মুখ দেখতে পারতাম না। ওই টাকা আমি ২ মাসের ভিতরে পুরো টোটাল শেষ করে ফেলেছি।
আচ্ছা,
এরপর এই যে এই ড্রাগস নিয়ে আরো কক্সবাজারে ছিলাম, কক্সবাজারে থাকার পরে ভালো ভালো লোকের লোকে পরিচয় হয়েছে, তো আরো অনেক সামথিং কাজ, অনেক আমার কাজ দিতে চাইছে, কিন্তু আমি আর এইসব লাইনে যাইতে চাই না, বললাম আমি আর যাইতে চাই না। পরে বন্ধুটা বললো কি এখন কি করবি? ব্যবসা করব। কি ব্যবসা? ফকির বাবার ব্যবসা করব,
মানে ইয়াবার
ব্যবসা করব। ব্যবসা শুরু করার পরে ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করতাম, সিম্পল। আমার দুইটা বন্ধু ছিল আমার পাশে,
কক্সবাজারে
ব্যবসা করতাম, কক্সবাজার থেকে নিয়ে এসে পরে ব্যবসা করতাম। আর যদি টুকটাক বেশি লাগতো ১০টা, মানে পাইকারি হিসাবে ১০টা ১৫টা ২০টা আমি দিতাম, মানে এক দুইটা বেচতাম না, এটা পোষায় না, মানে এক দুইটা দিলে মনে হবে ধরা মরা খাই দিব, ধরা নাকি একবার ১০টা দেবো, এই কারণে। তো ওই জায়গাতেই কিনতাম, ওই জায়গাতে আমরা হ্যাঁ ১০০ করে টাকা, ১০০ করে কিনতাম বড় জিনিস, তো ওইটা বিক্রি করতাম ২০০ টাকা, ১০০ টাকা লাভ। মানে ওই জায়গায় মানে কাস্টমার আছে যে হোটেলে আসে, মানুষরা বেড়াইতে আসে, ঘুরতে আসে, তো এই জিনিসটা খুঁজে পায় না। এখনকার অতিরিক্ত ড্রাগস মানুষটা নেয় ইয়াবা ট্যাবলেটটা, তো ওই যে অবকাশের ব্যাট বিক্রি করতাম 200 টাকা করে, তার প্রতি আমার প্রতিবার জিপার 200 পিস যাইতই প্রত্যেকদিন 200 পিস।
আচ্ছা,
তো এমন যাওয়ার হতো, তো ওই টাকাটাও আমার থাকতো। তো এরকম করার পরে তো ওই ফ্রেন্ডেরই টাকা, তো সবাই একই সাথে ছিলাম এক হোটেলে, তো ওই বিক্রি করার পরে একদিন প্ল্যান ছিল, তো এই দিদি আবার জিনিস কিনা তারপর চলে যাবো না আমরা আবার কক্সবাজার থেকে ঢাকা যাবো না। তো ওরা একই পাশে গইল, ওই বন্ধুটা যেটা আমরা রক্ত দিয়েছিলাম দিদি মনে রক্ত দিয়ে আমার ইটা কি কি বেচা দিয়ে খাইলাম, তো ওই বন্ধুটাই পয়সা কি করলো আমার টাকা যা আছে সব কিছু লো বাক্স। তো এরপরে কি আমার মানুষ আমার বিশ্বাস মানে মর্যাদা বাইরে হয়ে গেছে, ফ্যামিলি তো আর গাইতে মন চায় না, তাহলে আমি মনে করি আমার ফ্যামিলিও ভালো হইব না, মানুষই যদি লয়ে জায়গা কাছের মানুষ তাহলে আর কি আর ফ্যামিলির কাছে আর যাওয়া যাবে না। তো টাকা পয়সা সব নিয়ে গেছে, তো এরপরে কি করবো পরে আরো দুইটা আর ছিল চল তাহলে আমি কি করবো হয়তো লয়ে গেছে গা, তোর মাঠে ওর মানে ওর সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে সাইকো হয়ে গেছে মানে খাইতে খাইতে মানে চুরির অভ্যাসটা বেশি হয়ে গেছে গা, হাত লড়ে বেশি ওর মানে চুরি করতে মন চায়, মানে যার জিনিসই পর হয়তো বাউন্সুকা খায় হিরণ খায় এই কারণে ওর মাথা ডিমাটা আউট হয়ে গেছে। তো আমি টুকটাক আমি বাউন্সুকা আস্তে আস্তে সারতাছি, ইয়াবা ট্যাবলেট দিয়ে ফলেছি যখন ব্যবসা করি আস্তে আস্তে সারি, তুই কারণ আমার শরীর ফিট লাগছিল আস্তে আস্তে আমার শরীর আসছিল। তুই কী করবো এরপরে কি ডাব গাছটা শুরু করলাম, ডাব গাছ না ডাব ওই ডাব বিক্রি করলাম, অগতিটা বয় দিচ্ছে আমি ডাব বিক্রি করে আমরা ব্যবসা করি, কেউ বুঝতে পারবো না ব্যবসা করি যা করবো কেউ বিক্রি বুঝতে পারবো, মানে আলটিমেটলি
ডাবটা হচ্ছে একটা শো অফ,
শো ডাবটা ছিল শো, মানে এমনি কক্সবাজারে পুলিশ মুলিশ থাকে প্রশাসন অনেক, তো আমি গেলে শু এটা মাল আমরা বেশি বিক্রি হবে, তো আমি পার ডে এখন এখন আমি মাল নিতাম 400-500 পিস মাল নিতাম ওইখান থেকে কিনা 20-30 পিস বিক্রি করে দিতাম, বাইরে তো লোকাইতো পরিচিত দিয়ে দিতাম পরিচয় হয়ে গেছে দিয়ে দিছি। তো এরপরে কি মাল এটা বিক্রি করা শেষ টাকা পয়সা হয়েছে তার আবার ঢাকার রওনা দিছে, এখন এর পর্যায়ে ঢাকা এসেও ঢাকা আসলেও কোনো লাভ হইল না, আবার ওই ডাক্তার প্রতি থাকলাম হিরণের প্রতি, এই জিনিসটা ছাড়ার জন্য কিন্তু আমি সরে গেছি গা, তাই এই জিনিসটাই। তারপরে কি এরপরে আমি ডাক্তার ভাবতেছি জিনিসটা খাওয়ার পর আমার বোনের কথাটা ভাবতেছি, বোনটার কী অবস্থা কী হয়েছে পাগলামি কোন কোন জায়গায় কী হয়েছে, মানে কোনো মামলা দিল নাকি কেস মামলা করছে নাকি জিটি করছে নাকি, মানে আমার ভিতরে একটা ডর আমার নামে করছে নাকি নাকি আমি টুনিকুঞ্জ যাবো নাকি এই জিনিস চিন্তা করতেছি। তা বললাম আমি ঠিক আছে আমি টুনিকুঞ্জ যাই একলা যাবো, মানে একলা গেলা বেশি ভালো হবে, যদি যদি কিছু হয় তাহলে দৌড় দিয়ে যাইতে পারবো, যদি দুই তিনজন যাই তাহলে সমস্যা হয়, দুইরা ফলাইতে পারে ওর ধরলে আমার জিগাইতে পারবো, তা আমি একা গেছি। এই জিনিসটাই খারাপ লাগছে, বোনটা পাগল হয়ে গেছিলো পুরো মেন্টালি পাগল হয়ে গেছে বাচ্চার কারণে, তা আমি অনেক আমার খারাপ লাগছিলো, তা আমি এই জিনিসটা চিন্তা করলাম আমি জীবনে এই জগৎটা আমি এতটুকু জানোয়ার হয়ে গেছি মানে অমানুষের কাজ করলাম, এই জানা নিজের বোনের বাচ্চাটারে মা হার এক মেয়েরে এটার আবার সন্তানরে দিয়ে দিলাম অন্য জায়গায়, এই জিনিসটা আমি কী করছি মানে এটা আমি মানে এটা ভাবতে পারতেছি না, আমার অন্যরকম লাগতেছে অতিরিক্ত, মানে আমি ড্রাগস নিতেছি মানে টেনশনটা সরাবো নাহলে ড্রাগস নিই অতিরিক্ত। ওরে এক পর্যায়ে দিন নাই আসতে করে আমার দেওয়ালে পিট লেগে গেছিল, তো একটা লোকই ছিল আমার বাঁচাইছে আলহামদুলিল্লাহ তাকে ধন্যবাদ জানাই, নাম স্মরণ করি জাহের ভাই, তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে অস্ট্রেলিয়াতে তার জন্মস্থান বাংলাদেশে আসছে, তো আমাদের এই নার্কোটিক ডিপার্টমেন্টের যে সেন্টারটা মাদকাসক্তি এটা ছিল বারাকাতে, সে প্রোগ্রাম করছে নাম করা যে সেন্টারটা, সে বারাকাতে প্রোগ্রাম করার পরও তারপরে সে স্লিপ করছে, মানে আবার সেও হিরোইন অ্যাডিক্ট ছিল।
আচ্ছা,
তারপরে সে আমাকে স্পটে দেখলো, মানে আমি খুবই কান্না করি ভাই, আমি মানে মাল খাইতে পারি না আর মানে মানসিক একটা সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে বোনের চিন্তা করতেছি এদিক দিয়ে বাসায় যেতে পারবো না, আমি কই যেমন কী করলাম আমি জীবনে জগৎটা আমার মানে পাইলে গেছে মানে অন্যরকম হয়ে গেছে গা, কি মরা ছাড়া কোনো উপায় বো, এক পর্যায়ে যে ডাক চিনতে পারে সে মরতে পারে সুইসাইড করতে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, তা আমি হাতে মুতে মানে কাটতে চাইছিলাম অনেক কিছু মানে রক কাটমি হে করমি তেমন, তারপর আমি হার পিক নিয়েছিলাম নিজেকে হার পিক খেয়ে ফেলেছিলাম, আমি মরতে চাই আমি সুইসাইড করি নাহলে ব্রিজে পড়ে যাই যে কোনো এক জায়গায় পড়ে যাই মরি, মরলে তাও আমার খুব ভালো লাগবে, তাও মরতেও পারি না হার পিক খাওয়ার পরে কোনো কাজ হয় না, ওই লোকটাই আমাকে বাঁচাইছিল। তো বললো কি
পরিচয় হলো কিভাবে,
পরিচয় হলো যে স্পট থেকে।
আচ্ছা,
সে স্লিপ করছে সে আবার মানে রিহ্যাব সেন্টারে আবার যাইতে চায় নার্কোটিক ডিপার্টমেন্টে থাকতে চায়, সে আমার ওই জায়গাতে তুলে নিয়ে আসলো, ওই লোকটা আমাকে ভালো করতে চায় তার টাকা আমি মেরে দিই,
মানে আপনি তার টাকা মেরে দিলেন,
তার টাকা মেরে দিছি আমি,
মানে কিভাবে মারলেন
মানে জাবরায় ধরে দেয়া মানে আমি তো অন্য কিছু খাই ফেলেছি আমার হার্ট পেকের মতন, মানে বমি আসতেছে, মরতেও পারতেছি না, সুইসাইড করে মানে যাবলে তো হ্যাঁ মানি ব্যাগে হাত দিয়ে লুয়ে ফেলেছি।
আচ্ছা
পিস দিয়ে আমি নিয়ে ফেলেছি, পরে সে টের বুঝে নেই, মানে অসুস্থ একটা লোক আমার বুকে আমি হঠাৎ করে মানে পড়ে গেছে গা। তো এরপরে যে আমি মানি ব্যাগটা নিয়ে ফেলেছি, পরে আমি কিছু চলে গেলাম, আপনি আপনার লাগবে না। সেও আবার এক মাস পর সেই লোকটি আসছে আমার ভালো করার জন্য। আমি যে আমি ছিলাম রাজিং ফ্লোরে ছিলাম নার্কোটিক ডিপার্টমেন্টের,
আপনাকে নিয়ে গিয়ে কোথায় দিল, আমি ডিটেইলস শুনতে চাই আপনার কাছ থেকে।
আমাকে নিয়ে পরে বাচ্চা নিয়ে গিয়ে রিহ্যাব সেন্টারে দিল।
আচ্ছা
অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, মানে জিনিসটা আমাকে ভালো করতে চাইছে। আমি কই ভাই আমাকে আপনি ভালো করে কি কি লাভ হইব আপনার, কারণ আমি এমন অনেক মানুষ ভালো করছি, আমি কই আপনি তো নিজে ভালো নাই, আপনি তো স্লিপ করছিলেন তার জন্য আপনিও খাইতেন, কই এখন তো আমি ভালো, কিন্তু আমি একটা মানুষকে যদি ভালো করি তোমার দশটা মানুষ ভালো হইব, তা আপনার লাভটা কি আমাকে ভালো করার জন্য? লাভ আছে, তুমি থাকো তোমার অনেক ভালো হইব।
ধরে নিয়ে গেল আপনাকে?
হ্যাঁ ধরে নিয়ে গেল আমাকে, আমার চুলমুল সব কি মানে চান্দি করে ফেলেছে, মানে এটা নিয়মই বলে।
আমি একটু শুনি প্রসেসটা কি, নিয়ে কোথায় নিল আপনাকে? রিহ্যাব সেন্টারে।
রিহ্যাব সেন্টারে নিয়ে
নেওয়ার পরে?
নেওয়ার পরে আমাকে চান্দি মন্দি করে দিল।
কোথায় এটা রিহ্যাব সেন্টার কোথায়?
এটা ছিল মানে উত্তরাতে ছিল।
আচ্ছা তারপর?
হ্যাঁ রাজিং ফলস। পরে বাদাম বল নিয়ে গেছে, মানে আমি খুবই রাগ জিতে ছিলাম, বললাম ভাই আমাকে কেন নিয়ে আসলেন, আপনার কি লাভ, মানে আপনার কোনথা থেকে আমাকে সুস্থ করবেন, তা আপনার কি লাভ হবে এই জায়গাটা বলেন আমাকে। বলতেছে একটাই কথাই কথা, তোমাকে পাবে সুস্থ করলে, তুমি ভালো হয়ে যাবে গা, তুমি এই জগৎ থেকে ছেড়ে দিবা, মনের ইচ্ছা যদি কেউ থাকে তাহলে ভালো হইতে পারবো, এছাড়া কখনো ভালো হইতে পারবো না, আপনি কেউ ভালো করার কেউ নাই, সৃষ্টিকর্তা ভালো কর্তা আপনি না। পরে বললো ঠিক আছে তুমি থাকো, পরে আমাকে চান্দি মন্দি করে দিল, চুল কেটে দিল। তা আমার খুব খারাপ লাগছে। আমি
আমার অবস্থা তখন কি ছিল, গায়ের কাপড় শাপড়ের অবস্থা?
আমি চার পাঁচটা করে এক লগে গেঞ্জি পরতাম, মানে শরীর ফুলানোর জন্য আমার বডি ছিল, আমার শরীর শুকনো ছিল একদম কাঠি,
মানে মানুষকে দেখানোর জন্য,
মানুষকে দেখানোর জন্য, মানে আমার শরীরে আছে, মানে চার পাঁচটা এক লগে গেঞ্জি পরতাম, মানে শরীরটা বোঝা যাইতো, ফুলা ফুলা থাকতো, ফোলা গেঞ্জি পরতাম, যদি একটা গেঞ্জি পরে তাহলে মানে একদম চিকন বাচ্চা মানে ছোট থাকতাম এমন দেখা যেত। তো এরপরে এই গেঞ্জি সব ফুললো, গোসল খরাইতে চাইতেছে আমার, আমি সে সময় মনে একটু খাওয়া ছিলাম, গোসল করা আমি আমি জীবনে পালিয়ে জানতাম না, তো হঠাৎ করে আমি ছুরি নিছিলাম, মানে পাক ঘরে যে ছুরি থাকে না কিচেনে যেটা রিহ্যাব সেন্টারে, ওই ছুরিটা নিয়ে নিজের এমন নিজে আমি হাত কেটে দিয়েছিলাম, মানে কি আমার কেউ টান দিবেন না তো, কিন্তু আমি কিন্তু নিজে নিজে সুইচার করলাম। তো ওই লোকটা আমি বুঝলাম না, এত তো এত মানে এত জ্ঞানী মানুষ, সেই লোকটা আমাকে কেন ভালো করতে চায় আমি বুঝলাম না। বাবু তুমি থাকো তোমার একদম ভালো হয়ে যাবে। তারপরে বাথরুমে গেলাম, বাথরুমে কোনো ওয়াশরুমে কোনো সিট ক্যারি ছিল না, ঝাম দিয়ে লাগাইতে হয়। এরপর যে আমার মানে আমার খুব ভেড়া চলে আসছে শরীরে, পশম খাড়ায় গেছে, মানে সব মানে দাঁত কিডনি দিয়ে দিচ্ছে, মানে একটা পাশে লোক বসে এই লোকটা আমি চর দিছি, মানে একটা মানে চর দিস এমন চর দি মানে ধুলে লাগছে, মানে রক্ত মনে মনে মানে এমনভাবে মারছি মানে রক্ত বার দেবো নাক দিয়ে ঝুড়িয়ে মারছি, মানে আমার ভেড়া শরীরে অতিরিক্ত
যেটাকে বলে
মনে হয় অতিরিক্ত মানে কাঁপানি, ঠাস করে বিছনায় পড়ে গেছি, মানে বেডে পড়ে গেছি আমি এমনি একা একাই, মানে আমার আর ভালো লাগতেছে না, মনে দাঁত মুত লেগে গেছে, আমি মানে দুই রন নিয়েছি, যেটা এটা হলো সবচেয়ে মেন এটা অনেক পাওয়ার জিনিসটা খারাপ জিনিস, তো এটা নিয়েছি আমার দাঁত মুত সব লেগে গেছে গা, আমি ভয় লাগছিলাম আমাকে আল্লাহ এই যে মিত্রটা দিব আমারে। ওই লোকটা তারপরও আমার জায়ের ভাই কি করলো, চামিচ দিয়ে আমার দাঁতে দিতে চারা দিচ্ছে, আমার দাঁত শিশির মানে লাগে বন্ধ হয়ে গেছে। আমি তারপরে হ্যাঁ বলতে চাই তার পাওয়া যদি ভাই আমাকে ছাইরা দেন, আপনি আমার ভালো করতে হবে না, আপনি আমার ভালো করবেন প্লিজ, আপনারা খারাপ বলবোই আমি, কিন্তু আমি ডাক নিয়ে এটা ছাড়া আমি বাঁচতে পারবো না,
এরকম বলতেছিলেন আপনি?
হ্যাঁ হ্যাঁ এরকম বলতেছি।
বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, দুই মিনিটের বিরতি।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible. Virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ইউটিউবে আমরা পুরো অনুষ্ঠানটি আপলোড করি। আপনি যদি আমাদের ইউটিউব থেকে অনুষ্ঠানটি শুনতে চান এবং গত যতগুলো অনুষ্ঠান এখানে প্রচার হয়েছে সবগুলো আপনি যদি ওখান থেকে ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে ওটা অন রাখবেন। হ্যাঁ,
এরপর আমি বললাম, ভাই আমি হাত পচে সারা হাত পাও ধুইলাম, মাপ মুপ চাইলাম, তারপরে সে আমার ছাড়তে চায় না। দেখেন, আমি এই জিনিসটা ছাড়া আমি থাকতে পারবো না, আমার যেতেই দেন। আপনি যদি কোন আমি অন্য জায়গায় যাবো আমার ছাইড়া দেন, আমি এই জিনিসটা আমি খাবই না। না, তারপরে কোনো কাহিনী নেই, মানে এই জিনিসটা কি একটা ঘুরায় পেরায় মানে প্যাচ আমার রাখবে সে, মানে ঘটনা কি বুঝতে পারলাম না। মানে স্যার আমার কাছে ভাল লাগছে বলে তার জন্য এই কারণে আমার রাখবে। আমি সে সময় খুব ফর্সা ছিলাম। মানে
কতদিন ছিলেন ওখানে?
ওখানে ছিলাম আপনার 3 মাস।
কি কি করতো
ওখানে? নিজে কেউ যদি ডাকছেন, মানে সবাই দিত, অলসতা থাকে শরীরের ভিত্তি, অলসতা থাকে, তো এই অলসটাকে দূর করার জন্য ব্যায়াম করায়, ক্লাস নিতে হয়, মাদকের ক্লাস যেতে নেয়, সেগুলো প্রশ্ন মাথায় ঢোকানোর জন্য, মানুষের কথার যে ওষুধটি সেগুলো বলে, নিজে রান্না করে খাইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়। মানে পরিবারে আমরা কি করছি মানে সেগুলো তো করি নাই। একটা কাপড় ফালাইছে দিছি, এটা তো আর ধুইতে পার মন চায় না, মারে দিয়ে ধোয়াইছি, এইটা একটু ভালো লাগছে এটা ফালাইছি, নিজের কাপড় নিজেই দিতে হবে।
কোনো ওষুধ কি দিতে ওই সময়টাতে? কোনো ভ্যাকসিন বা কোনো?
ওটা টাকিলে একটা শট ছিল, মানে টাকিলে একটা, মানে এতটুকু একটা, মানে 6টা বোতলের ভিতরে এক ফোঁটা করে মানে একটা গ্লাস আমাকে দিত। এটা খাওয়ার পরে মানে মাথাটা মানে আস্তে করে ছাইড়া দেবে। ভেড়াটা কই মাসে
টাকিলে? মানে টাকিলের গ্লাসের পরিমাণ কিছু একটা নাকি টাকিলের সাথে কোনো কিছু মিক্স করতে?
না না না, টাকিলে ওইটার নামই মানে মানে এটা হোমিওপ্যাথি ওষুধ, তো ওইটাকে হোমিওপ্যাথি ওষুধ বলে, ওইটা টাকিলা বলে, মানে টাকিলা শট, ডিএফ সেন্টার যেটা বলে
ওটাকে টাকিলা শট।
হ্যাঁ হ্যাঁ, ওইটাকে
টাকিলা তো একটা ব্র্যান্ড, একটা মডেল।
ওইটা টাকিলা কেন বলে মানে আরেকটা মাদক তুই মনে করছিস, তুই টাকিলা খাওয়াই দিতেছে, এটা খাইতে হবে, এইটা হলো সিস্টেম।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর।
ঠিক আছে, তারপর আমি খাইলাম, কোনো ভালো লাগে না। আমি 3 মাস ওই জায়গায় আমি থাকতেই হবে আমার, মানে আমি 3 মাস ছিলাম, মানে খুব ভাঙচুর করলাম, অনেক জানলা ভাঙতে চাইছিলাম, মানে রিয়ার জানলা ভাঙিয়া বাড়া, যেমন বাথরুমের দরজা দিয়ে জানলা, মানে আরো 2-3 জন বাড়াইতেছি, মানে আমার সাথে পলায় যাইবা, এখানে থাকলে কিন্তু জীবনে লাভ হইতো না,
এরকম প্ল্যান করতেন?
প্ল্যান করতাম, মানে আমি নিজেও ভালো মনে আরেকজনে ভালো করে দিব না। প্ল্যান কি কই, তুমিও ভালো হো না, তুমি আইসা পড়ো আমার সাথে, জানলা ভাঙ্গি, সবাই মিনে ভাঙ্গি, আমরা নিজ দিয়ে চলে যাইয়া। ওরা তো যাইতে চায় না, ওরা মজা পেয়ে গেছে, কিছু কিছু লোক মজা পেয়ে গেছে কথায়, তো বললো যাইতে চায় না। তা একটা লোক ছিল, একটা মনে করেন একটা খুব সাহসী লোক ছিল আমার লোকে, বড় ভাই মগবাজার, আবার সেই আগের লাইনে চলে যেতেছে মগবাজার, মগবাজারও খুব খারাপ লোক ছিল এটা। তো ঘটনা কি কাকে পাবেল, তুমি আমার সাথে যাবে, আমি জানলা ভাঙি, বডি ফিটনেস ছিল খুব ভালোই, তাহলে খালি গায়ে ধরে নিয়ে আসছিল রিয়ার সেন্টার, তো মানে প্রশাসন যে ধরে নিয়ে আসে, মানে অন্য কেউ যাইতে পারে না, মানে বডি ফিটনেস থাকে, কেউ যদি মায়ের মরে দেয় পার মূল মারে তার জন্য। তুই হেরে দিয়ে আমি জানলা ভাঙ্গায় দুজনে যে পার হয়ে চলে গেছি গা, মানে মাদক আমার নীতি, মানে এটা আমি মানে ছাড়তে পারবো না। আর আমার এমন কি ভাই, আমি 1.5 মাস আমার কোনো মানে ওয়াশরুমে আমি যাইতেই পারি না, মানে টয়লেট হয়ই না, এই জিনিসটা যে পর্যন্ত আমি না নিবো, মানে আমার পেট মুখ সব ফুলে গেছে না, ফাপড়া, মানে এই জিনিসটা এমন জিনিস। পরে এই এই
যখন তীব্র নেশা হতো আমরা নিতে পারতেছি না, তখন কি মানে কি হতো শরীর?
শরীর জ্বালাপোড়া করতো, মানে রক মুখ খিস্তো, মানে মনে
মনে কি গালি গালাজ করতেন বা কোনো?
প্রচন্ড প্রচন্ড বকা দিতাম।
আপনাকে কি আলাদা রাখতো রুমের মধ্যে?
হ্যাঁ আলাদা, মানে একটা রুম মানে এরকম বড়ই, বাট একটা আমার স্টাফ রুমে নিয়ে যেত, যেটাকে দেখুন স্টাফ থাকে, ওই রুমে আমাকে নিয়ে যেত, হয় তুমি ওই রুমে থাকো। আমি তারপরে বলি কি কেন, মানে ওই রুম আমি ভাইঙ্গা ভাঙ্গা সুকেস অনেক টিভি ফালাই দিছি, ভাইঙ্গা ফালাইছি, তারপর সে আমার রাখতে চায়। অপরাধ করলে মাও না বলে, এরকম রিহ্যাব সেন্টার এমন একটা জিনিস মার মতো।
ভেরি গুড, আমি আপনার যে জায়গায় আপনি ছিলেন সেখানে খুব ভালো একটা সাইন আপনি বলতেছেন, বাট আমি অনেককে পেয়েছি এই অনুষ্ঠানে বা এই জাতীয় যে অনুষ্ঠানগুলো আমি করেছি সেখানে, সে যারা সেটা বলে যে অমানুষিক নির্যাতন করা হয় ওই ওই জায়গাটাতে নাকি, এরকম দুই একটা সেন্টারও নাকি আছে?
এরকম দুই একটা সেন্টার আছে।
আপনার কপাল ভালো ছিল, আপনি ভালো?
আমার কপাল ভালো ছিল, এগুলো আমি পাইছি তার জন্য। তার জন্য বললাম ওই বড় ভাইকে ভাই আমি গ্রিল ভাঙেন আমরা দুজনে পালাই সমস্যা নেই ভাঙলাম মানে একতলাতে তো কোনো প্রবলেম নেই লাভ দিলেও তো মরে যেতে পারবো না বা হাত পাও ভাঙবো না মানে গাছ ছিল ওই ওই জায়গা থেকে আস্তে আস্তে মানে পাইপ আর গাছটা ধীরে ধীরে নামছি তারপরে হেরা সব তো দেখে আমি নাই আর একটা লোক নাই পলাতক গেছি চলে গেছি গা তারপরে একটা গেঞ্জি ছিল শরীরে আর এমনি টাউজার ছিল ওই যে সেন্টার থেকে টাউজার দিচ্ছিল তো পাতলা টাউজার মানে গরম যদি না লাগে ঠান্ডা যদি লাগে তা টাউজার দিচ্ছিল পরে সে আমাকে লয়ে গেল মানে বাউন্সকাটা আমার সে কইল কি পাবেল তুমি বাউন্সকার কারণে এখন কি খাবা ইঞ্চি খাও মানে ফেন্সি খাও তোমার দেহ যাইবো গা তুমি আর কিছু করতে পারবো না ভাই আমি তো এইটা ছাড়া থাকতে পারবো না এটা তো আমার খাইতে হইব স্বাভাবিক কিন্তু আমার এখন ভাত ভাল লাগে না আমার তো সেন্টারে ভাত খাওয়াইতে পারে না নলা দিয়ে যে খাওয়াই খাওয়াইতে পারে না ফালাই দিছি একদম বিরক্ত লাগে খাইতেই পারি না ভালো মন্দ খাবার পরে সে আমার লয়ে গেল রাত্রের 12টার দিকে সেন্টার থেকে নামলাম বাসে উঠলাম মগবাজার চলে গেলাম চলে যাওয়ার পরে ওই যে বড় ভাই তার একটা রুম ছিল বাসা সে একটু বড় লোকের টাইপের তার ফ্ল্যাট আছে তার বাবা এখানে স্থানীয় মগবাজারের তিনতলা বাড়ি ওই এক রুমে লয়ে গেছে হ্যাঁ রুমে যাওয়ার পরে হ্যাঁ আমার বোতল ছিল ফেন্সির বোতল ছিল খাড়ের তলে মানে তোষকের যে এইগুলো ফেন্সি ছিল তা আমার মারলো আমার দিল বাবেল এইটা খাও তোমার বেড়াটা কমবো আর আমি পারতাছি না মানে আমার নিজের চুল আমি আস্তে আস্তে নিজের চুল ছিঁড়ে ফেলাইতাম নিজে কাটতাম মানে কোনোটা মন চাইতো না ভালো লাগতো না ভেড়া লাগতো অনেক অতিরিক্ত কারণ আমার এতটুক বোতলটা ছিল তারা কতটুক বলে মানে কতটুক খাইটা আমি আর জানি না আমার তো এইটার ছিল না আসক্ত ছিল না আমার ছিল ব্রাউন সুগার বললো কি পাবেল তুমি 50 মারবা না 25 মারবা মানে ওইটা ছিল 50 বোতল ছিল মানে 50 মিলি ফেন্সিটা তাই সে 25 মেরা আর আমার একটু 25 দিচ্ছে আমি মারছি এখন তো আমি সবই নেশা করছি বাট এটা খাইলে কোনো প্রবলেম হইত না দেখ দেখে মারে দিছি আমি পরে আমি দেখতেছি আমার চোখ মুখ সব বড় হয়ে যেতেছে অনেক কিছু এইটা খাইলে আর একটা অন্যরকম মানে ফিলিংস আসে পরে এটা অন্য ফিলিংস হয়ে পড়ে এই যেই লোকটা গেছে এটাও মনে করেন ছিনতাইকারী সিস্টেমের লোক মানে আমার কাছে কোনো নাই মানে আমি এমন জায়গায় পড়ছি আল্লাহ আমার এমন জায়গায় দিছে তুই কোথাও ঠেকতে পারবি না কি ঠেকবি তুই চুরি আর রাস্তাঘাটে মরবি লাইট থেকে এই পর্যন্ত মানে এরকম মানে আল্লাহ আমাকে এরকম দিছে ওই যার কাছে গেলাম মুখ বাজার ওই সেও মনে করেন চিন্তাই গাড়ি হ্যাঁ রাইতে দিনে বাড়া হ্যাঁ গাড়ি চুরি করে তা আমি কার কাছে মানে বললাম মানে ওইটা খাওয়ার পর আমি বললাম আমি তো কার কাছে বললাম মনে মনে বলতেছি শান্তি পাইলাম না আর কোথাও যায় না মানে অভিশাপ আমার একটা লাগিয়ে গেছে এরকম পর্যায়ে মানে এরকম আমি যে তারা বললাম হ্যাঁ হে আমার কয় দেখো আমি তো রাখছিলাম শুধু ফেন্সি আমার বাপ মা আমাকে রিজার্ভ সেন্টারে এইভাবেই দিছে তো তুমি আর আমি গাড়ি একটা চুরি করবো কেমনে ভাই এটা কিভাবে সম্ভব মানে আমি তো এইসব লাইনে আমি যাইনি মিথ্যা কথা বলতেছি মানে আমি তো গিয়ে আসছি এখন এটা বললে তো এটা একটু সামান্য এটা কিচ্ছু না পরে বললো একটা মেয়ে থাকবে আমাদের সাথে কিন্তু মেয়েটা কি করবো ভাই একটু বলেন আমার কুইলা পরে মেয়েটা বললো মেয়েটা লিপ চাইবো শর্ট জামা পরে থাকবো অন্যরকম কথাবার্তা বললাম তো এটা মনে করেন আস্তে করে মনে থাকবে তো লিপ ছেলে রাত্রের 1টা বাজে 1টা বাজে কোনো ছেলেই একলা গাড়িতে কিন্তু প্রাইভেট কারে থাকবে একটা মেয়ে দেখলে কিন্তু লিপ দিতেই হবে তার ডিস্টার্বিং অন্যরকম থাকবে ওই কারণে ওইখানে মানে একটা ওষুধ ছিল যে নাকে ধরলে মনে করেন অজ্ঞান হয়ে যেত গা তা আমরা মনে করি যে বাস স্ট্যান্ডের সাথেই যে চেয়ার পিড়ে যায় ওই জায়গায় আমরা বৈশাখী মেয়েটার সামনে মেয়েটা লিপ চেয়েছে মনে করেন খুবই মেয়ে ফর্সা ওরা বাড়া করে আনতে হয় তেমন কাহিনী সামনে গেছে লিপ দিছে তা দরজা খুলছে দরজা খোলার পরে ছেলে মনে করেন ছেলের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে গেছে পরে আমরা পিস যাইসা ওর দুই দরজার ভিতরে ঢুকে গেছি গা তা আমার একটা ডর লাগতো যদি পোলা চিক করে দেয় যে কোনো একটা কিছু করে গাড়ি যদি মাইরা দেয় তাহলে তো আমি শেষ তুই কী করলো পোলাটা ব্রেক থামালো মায়ের কথা তুমি এ পাশে আসো কথা আঙ্গুর আর দেখতে পারেনি মানে আমরা ঢুকে গেছি গা এরপরে পরে লুকিং গেলাস পিছিয়ে থাকা দেয় আমরা ঢুকে গেছি পর নাকের ভিতরে একটা কি জন্য জ্বললো এটা অজ্ঞান হয়ে গেল নগদ এটা বলে মনে মলম পাটি বলে তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরে ওই বাস স্ট্যান্ডের ওই পাশে যাই খেয়েছে রাত্রে অনেক রাত্রে 2টা বাজে এরকম এই গাড়িটা প্রাইভেট কার ছিল মানে প্রাইভেট কার ছিল, আগের কালের গাড়ি গুলো প্রাইভেট কার, গাড়ি এমন 5 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করে দিতে পারে স্বাভাবিক। অনেক গাড়ি খাওয়া যায় হুন্ডা মানে প্রাইভেট কার এইগুলোই খায়, তো এগুলো ওই যে মুন্সিগঞ্জ থেকে বিক্রি করে ফেলে। বিশাল বড় ফ্যাক্টরি আছে মুড়ির ফ্যাক্টরি, যে মুড়ির ফ্যাক্টরি তো অনেক বড়ই, তো ওই ফ্যাক্টরির ভিতরে যে অনেক গাড়ি শুধু গাড়ি, ওই জায়গায় মানে যে থাকবে কাজ করবে ড্রাগস খাইতে পারবো সব খাইতে পারবো সব কিছু, তুমি কাম করো তুমি মাল পাইবা সব কিছু পাইবা, কারণ কিছু এই জগৎটাই তো ভালো, আমাকে রাইখা দেন এই জগৎ, তুই বরাবর গেছিস না তুই আমার লোভি থাক, আমি কিনা আমি এই জায়গায় থাকি ভালো হইব, আপনি আসবেন আমাদের সাথে দেখা হইব, তেমন একটা পর্যায়ে মানে গেল। তা আমি ঠিক আছে আমি থাকি ভাই সমস্যা নাই কয়েকটা দিনই থাকি দেখি এটা পরিস্থিতি কি খাবো, না হ্যাঁ আমার রাখবো না মানে আমি নিয়ে যাবো, ঠিক আছে নিয়ে যান সমস্যা নাই। পরে নিয়ে গেছে, তুই মেয়েটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি, ওই মেয়ের প্রতি
যে মেয়েটাকে ভাড়া করেন,
হ্যাঁ ওই যে মেয়েটা ভাড়া করে সেই মেয়েটার প্রতি আমার আসক্ত হয়েছে, মানে আমার একটা ফিলিংস অন্যরকম আইসে পড়ছে, মানে এখন আমি তো সব কিছু বুঝি, মানে আমার একটা আইসে পড়ছে অন্যরকম। তুই মেয়েটার বুদ্ধি কি ছিল, তুই বড় বাইরে সাইড করে ওই মেয়েটার বাড়ি ছিল কারণবাজার, অন্য জায়গায় থাকে দুই বোন, তো ওর প্রতি আমার করবো একটা আসক্ত এসে পড়ছে, তো আমার একটা কি বুদ্ধি দিল ক প্রেম করো আর টাকা খাও, আর যারা বিয়া করছে মানে যে আপনি মনে করেন যে কোনো একজন বিয়ে করছে সংসার তার বাচ্চা আছে কোনো কিছু আছে, ওই মেয়েটির সংসার নাহলে ভাঙবো নাহলে ওই মেয়েটির কাছে ই করে টাকা খাও ব্ল্যাকমেল করা, কিন্তু এরকম কেমনে এটা সম্ভব এরকম পর্যায়ে স্বামীর পর আমি বুঝলাম না, পরে ওর প্রতি আমি খুব আসক্ত হয়ে গেছি গা। তা আমার বয়স কম মানে বয়স কম ছিল সেই সময় 15 বয়সটা খুবই কম, আমি ওরে বলতেছি আমি তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি ওর প্রতি খুবই আসক্ত হয়ে গেছি মানে মানে ছাড়া কিছু বুঝি না, এখন আমি মালের প্রতি কম যেতেছি মানে প্রেম শিখাইতেছি একটু বেশি বেশি, তা বলতেছি কি বাবেল তুমি এরকম অসম্ভব তুমি এর কাছে আমার কাছে আইসো না। ওরে কি একই কাজ হয় এই গাড়ির লাইনে এই আবার এই বাচ্চা লাইন, আমি অন্যরকম মানে ব্যাখ্যা হয়ে গেছিলাম
বাচ্চা লাইন বলতে,
ওর ওই একই বাচ্চা লাইন মানে ওর বাচ্চাটি বড় বড় থাকে এই দিয়ে বলে তো কানাস বেঁচে করে দেয় দূরে দূরে, আমি এটা শুনলাম আর শখ হয়ে গেলাম এই জায়গাটা অসম্ভব। পরে আসলে কি আমি দেখলাম ধান শুকা খাইলে খুব ক্ষতি হয় মানে শরীর কমে যায়, আমি ফেন্সি খাওয়ার পর আমার শরীর তাজা একটা আল্লাহর মতো খুব ভালো ছিল মোটা তাজা ছিল,
এখানে আল্লাহর কোন রহমত নেই মানে আপনি বলছেন ঠিক আছে বাচ্চা শুকে, হ্যাঁ
তাই এরকম হওয়ার পরে সমস্যা হওয়ার পরে ফ্রেন্ডি খাওয়ার পরে খুব ভালো লাগতো জিনিস হয়তো তেমন এক পর্যায়ে, তারপর আমি কি আর এক একা চলছি এক একা সঙ্গী এক একা আইসা পড়ছি, আমি বাইরে থেকে আমি আইসা পড়ছি ওই জায়গা থেকে মগবাজার থেকে আইসা উত্তরাতে আইসা পড়লাম, এখন আমার নিয়ত ছিল লক্ষ্য ছিল আমি বাসা চলে যাবো, এখানে আমি যা বাসা কি যাইতে পারবো কি যাইতে পারবো না, তা আমার মা বাসায় চলে গেছি আমি আর বাসা চিনি না, আমাদের ওই জায়গাতেই বাড়ি নিজস্ব বাড়ি, তা বাড়িতে গেছি আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই বললো কি আব্বা আপনি বাবার এটা বেঁচে ফেলা মানে একটা অন্য জায়গায় চলে যান ফ্ল্যাটে চলে যান, তো এই জায়গায় কেউ আসতে পারবো না কেউ জানতে পারবো না, আপনার এক সন্তান তো চলে গেছে, কইছে ঠিক আছে, পর আমার বাবা বাইরে বাড়ি বাড়ি বিক্রি করে ফেলেছে, তো আমার এক বড় আমার এক মেয়েটি ভাই ছিল প্রতিবন্ধী ওর পিছিয়ে অনেক টাকা গেছে ওর পিছিয়ে অনেক টাকা গেছে, তা এই কারণে বাড়ি বিক্রি করছে, তা আমি বাসায় চলে গেলাম বাসায় যে কেউ নাই মানে বাড়ি ফাঁকা, পরে কোন বাসা পরে আমি যে পাশে যে ভাড়াটা যদি ছিল মানে পাশের পরটা যেটা তাকে দিলাম আমি বাসাটা কোথায় নিচ্ছে মা বাবা আমার তারা দেখে থ হয়ে গেছে, এটা কি কি অবস্থা তোর শরীরের এই অবস্থা কই ছিলি, নিম্নে পক্ষে 2 বছর পর আমি বাসে ঢুকছি, ঢুকার পরে গেছি পরে বাসে গিয়া গোসল করাইলো আমার, আমি কার সাথে কথা বলি না, ওই যে আমার মারে ধাক্কা দিয়েছিলাম মারে ধাক্কা দেওয়ার পরে আমার মা আমার আর এর মধ্যে আর কথা বলতে পারে না আমার সাথে কথা বলে না, আমার বাবা বলে দিছে আর এখন নেশা কর তোমার একে মাইরে অফালাইতে পারে কোনো সমস্যা নেই আর কিন্তু বুক পিট দেয়, তা আমি এগুলো গোসলখানা থেকে শুনতেছি ওয়াশরুমে থেকে, তা আমি গোসলখানে ঢুকছি কিন্তু আমি গোসল করি না, পানি ছাড়ি আর পানি ফালে পানি ছাড়ি আর পানি ফালে মানে আমার শরীরে একটা আসক্ত হয়ে গেছে পানি আমার ঢালতে মন চায় না, এইরকম শরীর মানে জ্বর প্রচন্ড জ্বর
বন্ধ বেরোতো না শরীর থেকে,
না 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 অন্যরকম কিছু হইতো না মানে আমি হাত মুখ ধুয়ে ভালো করে ই করতাম মানে শরীরে পানি দিতাম না,
আচ্ছা
ঠিক আছে, তো এরকম অবস্থা পর আমি চিন্তা করলাম কি আমি কি করবো, পরে বাসায় গেছি রুমে ঢুকার পরে মাথা মুছলাম পরে ঢুকলাম, তা আমার ভাত দিছে অনেকটি ভাত দিছে মানে অনেক ভাত দিছে মনে করছে বাবা খাইনি অনেক দিন ধরে ভাত দিছে ভালো ভালো খাওয়ান দিছে কিন্তু খাইনি, তা এক মাস মানে এক সপ্তাহ বাসায় এরকম ছিলাম একটা রুমের ভিতরে ভয়ঙ্কর ভাই আমি কি ধান শোকা পাইনি বিশ্রী একটা কারবারে চলে গেছে, টিকটিকির লেঞ্জা কেটে আমি পরে এটা আমি কুইরা খাইছিলাম।
এটা আপনি কোথা থেকে শুনছিলেন যে টিকটিকির লেজা?
এটা আমি পরে আমি যে সময় এক সপ্তাহ বাসা ছিলাম তো আমি নেট চালাইতাম মানে মোবাইলে কানে ফোন থাকতে অন্য ভাই বোনের সাথে আমার কালেকশন থাকতে, ওই বললো বাসা থেকে না থাকলে তুই এই জিনিসটা কাজ কর খায়া মানে ভেড়াটা কমাইতে হয় মানে মাথার কুক তার মুড় ছিঁড়ে গেছিল। তা আমি একটা জঘন্য কাজ করে বলেছিলাম মানে কি আমার বাসার ভিতরে আমার খুবই ভেড়া উঠছে মানে আমি সব ভাইঙ্গা ফলাইছি। তা আমার বাবার আমি এই জায়গায় ছুরি দিয়ে একটা কূপ মারছিলাম মানে ধাক্কা মেরে ফলাই দিই আমাকে, আমার ছাইড়ে দে আমার ছাইড়ে দে ছাড় ছাড় আমি যাবো গা আমার আর ছাড়ে না বাসায় দিকে গেছি গা আমার আর ছাড়ে না। এখন নিয়ত মানে লক্ষ্য ছিল আমার রিহ্যাব সেন্টারে দিব, তা আমি তো যাইতে চাই না আমি আমি তো ওই খাইতে চাই আমি আসক্ত হয়ে গেছি আমার ছাড়েন ছাড়েন ছাড়েন। অনেক পিতা আমার বকা মা বাবারে সবারে বকা দিছি বড় ভাই ছিল না পর আমার মার আমি আবারও ধাক্কা দিই আবার মায়ের দূর করি ঘুষি দিছি মানে অনেক আমার খারাপ লাগে এখন পর্যন্ত কিন্তু বাসা যাইনি ভাইয়া ওর পরের থেকে আর পর আমি এখনো যাইনি।
কোথায় থাকেন?
আমি এখন 7 নম্বরে 18 নম্বরে আমি যেই কনট্রাক্টর মানে নতুন বিল্ডিংটা হয়েছে মানে ম্যাথ সিস্টেম
আমি প্রপার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি না কিন্তু আপনি কি এখনো নেশা নিচ্ছেন? নিলে কি নিচ্ছেন?
না না এখনো কি ক্যানাবিসটা শুধু নিতাম
মানে ক্যানাবিস বলতে আমি গাঁজাটা
নিতাম গাঁজাটা নিতাম
এখন আপনি মানে আপনি যেটা সত্য কথাগুলো বলতে এসেছেন আপনি লাস্ট কবে ব্রাউন সুগার নিয়েছেন?
লাস্ট এবার আমি লাস্ট ব্রাউন সুগার এখন আর নেই নেই কখনো নেই নেই।
লাস্ট কবে কতদিন আগে?
লাস্ট এটা আমি 2016 শেষ করে দিয়েছি।
16 শেষ করছেন আপনার এই শেষ করার পরে এতদিন যে নেন নাই এটা আপনাকে সাপোর্ট দিয়েছে কে? কেন নেন নাই?
সাপোর্ট দিছিল আমার 5টা বন্ধু।
আচ্ছা
5টা বন্ধু বলতে আমার খুবই আমার খুবই আপন মানে একটা এমন বন্ধু আমি কোথাও পাইনি যেটা ছিল আমার আলামিন আমি নাম উল্লেখ করা যাবে তো ভাই না আলামিন এরকম কি আলিফ আর ফাইম ছিল তাইজুল ছিল রতন ছিল এই কয়টা বন্ধু ড্রাগস ছাড়া অ্যাডিক্ট আর কিচ্ছু খানে স্মোকিং মানে মাঝে মধ্যে করে ওরা আমাকে খুবই হেল্প করছে।
কিভাবে হেল্প করেছে?
কিভাবে হেল্প করছে একটা চাকরি দিছে।
আচ্ছা
তবে তুই চাকরি কর এক জায়গায় যদি লেগে থাকিস তোর কোনো প্রবলেম হবে না। আমি বললাম বন্ধু আমি যদি না পারি আমি তো তোর পাশে আছি আমার পাশে ছিল পাশের দোকানে ছিল তো আস্তে আস্তে আমার এই যে এমন পর্যায়ে সবাই আমার কাছে আসতো সবাই আমার ভালো রাখছে এখন পর্যন্ত মোটামুটি আমি ইনশাল্লাহ ভালো আছি।
আমরা আপনাকে বিশ্বাস করতে চাই মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ফ্যামিলিতে আপনি যেতে পারেন না? কেন পারেন না?
যেতে পারি না ওই যে আমি মা বাপের ধাক্কা দিছি আর ওই যে এক কাহিনী ছিল ওই যে বাচ্চা।
তো আপনাকে আমি আসলে কি জিজ্ঞেস করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানে জীবনের এত বড় মানে ভয়ানক রকমের একটা অপরাধ বা ভুল বা যেটাই বলি না কেন যেটার মধ্যে দিয়ে গেছেন আপনি যদি পরিপূর্ণ সুস্থ হন এবং এই সুস্থতার মধ্যেও আপনার যদি কখনো অতীত মনে হয় যে ভুলগুলো আপনি করেছেন বিশেষ করে বাচ্চা চুরির ঘটনা যেটা বললেন যে দুটো ঘটনা এই দুটো ঘটনাকে আপনাকে কখনো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কিনা আমার জানা নেই এটা একটা বিষয়। আর সত্যি কথা বলতে কি মানে আপনি নিজে তো বাবা হননি এখন পর্যন্ত বিয়ে শাদিও করেননি যে বাবা হয়েছে কিংবা যার সন্তান হয়েছে এবং যার সন্তান আজকে যে অনুষ্ঠানটা শুনেছে যার এত ছোট ছোট বাচ্চা আছে তারা আপনাকে মন থেকে মাফ করতে পারবে না টু বি অনেস্ট কজ একটা বাচ্চা দুনিয়াতে নিয়ে আসতে একটা মার কি পরিমাণ কষ্ট করতে হয় একটা বাচ্চাকে নিয়ে কি পরিমাণ স্বপ্ন থাকে একটা পরিবারের। আমি আপনাকে দোষ দিচ্ছি না আপনি হয়তো বা সিচুয়েশনালি পড়ে আপনি বাধ্য হয়েছেন এটা করার জন্য কিন্তু তারপরেও মানে কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে। তো আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে এসে আপনি আপনার নিজের জীবনের সিক্রেটসগুলো বললেন এবং আমি জানি আপনি এখনও কিছু ট্রমার মধ্যে দিয়ে আছেন আপনি এখনও পুরোপুরি ড্রাগ ছাড়তে পারেননি আই বিলিভ এবং আমি জানি না যে সামনের দিনগুলো আপনার জন্য কতটা কি হবে না হবে তবে আপনাকে দেখে এখন পর্যন্ত আপনার শরীরের যে বর্ণনা দিয়েছেন সেটা থেকে কিছুটা হলেও আপনি রিকভারি করেছেন আপনাকে দেখে সেটা বোঝা যায়। তো কেন বললেন মানে এই নিজের ড্রাগ নেওয়ার কথাগুলো মানে কেন আজকে লাখ লাখ মানুষকে বললেন কি বলতে চান তাদের উদ্দেশ্যে?
সামনে একটি কথা বলতে চাই ভাই আমি যে যে অপরাধটা করছি সেই অপরাধগুলো যদি আমার সবাই মাফ করে দেয় মাফ চাই আমি আর আমার পরিবারের থেকে মাফ চাই এই জগৎটা যদি আর কেউ যদি না যায় এই জগৎটা খুব জঘন্য খারাপ প্রচেষ্টা অনেক খারাপ কিন্তু কেউ যদি না যেতে চায় সেই দুঃখ আমি কামনা করি আর আমাকে যিনি সবাই মাফ করে দেয়।
নিশ্চয়ই আপনি সৃষ্টিকর্তার কাছে মাফ চান এবং একই সাথে মাফ তো অবশ্যই মাফ তো করা মাফ যারা করেন তাদেরকেই সৃষ্টিকর্তা বেশি পছন্দ করেন। প্রথম কথা হচ্ছে এটা ড্রাগ নিয়ে বাবা মাকে খুন করেছে এরকম ঘটনা আমরা জানি এই সিক্রেটস অনুষ্ঠান বলেন কিংবা জীবন গল্প বলেন কিংবা আমার রেডিও ক্যারিয়ারের আমি যদি বলি যে 12 বছরের মধ্যে 7 ইয়ার্স শুধু মানুষের স্টোরি নিয়ে আছি মানুষের জীবন গল্প নিয়ে আছি একদম একটা অনেস্ট কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করবো প্রিয় শ্রোতা। আমি একটা কথা বলি জীবন গল্পে, জীবন নাটকের চেয়েও নাটকীয়, কিন্তু আমিও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আপনাদের সামনে গল্পগুলো উপস্থাপন করি। এমন কিছু কিছু গল্প থাকে, এমন কিছু কিছু গল্প থাকে যেটা রেডিওতে আনা যায় না। এই যে সিক্রেটস অনুষ্ঠান, এটাও আমাদের একটা ট্যাগলাইন আছে, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুধু এন্টারটেইনমেন্ট না, এর চেয়ে বেশি কিছু। এবং সত্যি কথা বলি আপনাদেরকে, এমন কিছু কিছু সিক্রেটস আমার কাছে আসে যেগুলো আমি রেডিওতে প্রচার করতে পারি না। আমি যতটুকু শুনি, যতটুকু জানি, এই জীবন গল্প কিংবা সিক্রেটস অনুষ্ঠানের প্রেক্ষাপটে মানুষের জীবন কতটা ভয়ানক হতে পারে, মানুষের জীবন কতটা রং বেরঙের হতে পারে, মানুষের জীবনে কতটা ক্লাইম্যাক্স থাকতে পারে। এবং আমি আরেকটা অনুষ্ঠান করি টেলিভিশনে সকালবেলা, প্রতিদিন সকালবেলা দুটো কেস নিয়ে আমার নাড়াচাড়া করতে হয়। সেখানে আমি দেখি যে একটা মানুষ কত ভয়ানক পরিস্থিতি পার করে এসে নিজেকে সাফল্যের দ্বার প্রান্তে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই যে রকমারি জীবন, এই জীবন আমি যত দেখেছি আমি অনেক বেশি অবাক হয়েছি। আজকের এই ছেলেটির কথা শুনে ও যেটা বললো সেটা যদি সত্যি হয়ে থাকে, আমরা বারবারই আমাদের অনুষ্ঠানে ডিসক্লেইমার দিই, সত্য মিথ্যা যিনি বলেছেন তিনি জানেন, আর বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার উপর ব্যাপার, কজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। তো যেই কথাটা বললাম যে যদি ও সত্যি কথা বলে থাকে আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে, সত্যি কথা বলতেই হবে, কারণ সিক্রেটসটা তো ও নিজের ভুল স্বীকার করেছে, এখানে মিথ্যা কথা বলে হিরো হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে অন্তর থেকে মানুষ হিসেবে মাফ করা খুব কঠিন। কিন্তু সৃষ্টিকর্তা বড় দয়াময়, তিনি নিশ্চয়ই মাফ করবেন এবং তিনি নিশ্চয়ই উপর থেকে সব কিছু দেখেন। শুধু একটা কথাই বলতে পারি, মনুষ্য জীবন এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জীবন, এটা কখনো রিপিট হয় না। আমরা খুব সাময়িক কিছু অল্প সময়ের জন্য দুনিয়াতে আসি, বুঝে না বুঝে হয়তো আমরা ভুল করি, বুঝে না বুঝে আমরা অনেক অপরাধ করি। যিনি অপরাধী কিংবা যিনি ভুল করেন তাকে এমনভাবে বাঁধবেন না, এমনভাবে তাকে এমন জায়গায় ছুড়ে ফেলবেন না। হ্যাঁ, চোখে চোখে রাখবেন, সতর্ক থাকবেন, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন এই মানুষটির দ্বারাই যুগ পরিবর্তন করা ভালো কাজ হবে, কারণ প্রতিটি মানুষের সম্ভব হবে। পৃথিবীতে এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, অসংখ্য অসংখ্য জায়গাতে আছে। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি যে ধর্মের মানুষই হন না কেন সেই ধর্ম নিয়ে পড়াশোনা করুন, সেখানেও আপনি পাবেন এরকম ঋষি মনীষী যারা জীবনের কোনো একটা পর্যায়ে হয়তো বা ভয়ানক অপরাধ করেছেন, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তারা পৃথিবীর জন্য অনেক ভালো কিছু করেছেন, সর্বক্ষেত্রে আপনারা পাবেন। সুতরাং আমরা পাপকে ঘৃণা করবো, পাপিকে না, আমরা সিচুয়েশনটাকে নিয়ে ভয়ানক রকমের একটা বাজে ফিল মনের ভেতরে নেব, এই অর্থে যে ওই কাজটা যাতে আমি কখনো না করি। এবং একই সাথে এটাও মনে রাখবো যে এরকম পাভেল সমাজে অনেক আছে, এরকম পাভেল যারা হয়তো পাভেলের চাইতে, আজকের এই পাভেলের চাইতে আরও ভয়ানক রকমের অপরাধ করে, কিন্তু এটা ঠিক যে এই পাভেলরাই হয়তো প্রপারলি ইউটিলাইজ করলে, পারফেক্ট একটা এনভায়রনমেন্ট পেলে অসাধারণ কিছু কাজ করতে পারে। সুতরাং কোনো মানুষের দিকে যেন আমরা আঙুল না তুলি, প্রতিটি মানুষই সম্ভাবনা পায়। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.